বশীরমুল্লা যখন কোনো শব্দ শুনতে পেলেন না, তখন তিনি ভয়ে কাঁপতে কাঁপতে সেলিমের নাকের কাছে হাত দিলেন। মুখ একেবারে শুকিয়ে গেছে, শরীর ঠান্ডা। তিনি বুঝতে পারলেন বড় ধরনের ভুল হয়ে গেছে। পিশাচ জিনটাকে তাড়াতে গিয়ে তিনি একটু বেশি রুকাইয়া করে ফেলেছেন। দুর্বল হৃৎপিণ্ড নিয়ে 21-22 বছরের যুবক সেলিম আর টিকতে পারেনি। জিনের সাথে সাথে সেলিমের প্রাণও বেরিয়ে গেছে। বশীরমুল্লা দরজা খুললেন। তার মুখ ফ্যাকাশে সাদা, চোখে আতঙ্ক। মুজিদ মিয়া হতাশ হয়ে খাটে বসে আছেন। তার স্ত্রী ছুটে ভেতরে ঢুকলেন, দেখলেন তাদের একমাত্র সন্তান সেলিমের নিথর দেহ খাটের উপর পড়ে আছে। মুজিদ মিয়ার স্ত্রী আর্তনাদ করে উঠলেন। সেই চিৎকার এতটাই ভয়ঙ্কর ছিল যে পুরো গ্রাম থমকে গিয়েছিল। তারপর
আমি শুধু তোমার সাথেই থাকতে চাই।
কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই কি ইলুশন নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে?
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই এবং ভূত .com এর সকল শ্রোতাবৃন্দ, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি জহিরুল ইসলাম ইমরান। আমার বাড়ি ঢাকা জেলার কামরাঙ্গীর চর থানার কাছে মাদ্রাসাপাড়া এলাকায়। আজ যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি সেটি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার একটি গ্রামকে কেন্দ্র করে। সঙ্গত কারণে গ্রামটির নাম উল্লেখ করছি না। এই ঘটনাটি আমি মাত্র কয়েক সপ্তাহ আগে সংগ্রহ করেছি, আজ থেকে প্রায় 2 সপ্তাহ আগের কথা। আমি আমার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ওই গ্রামে। সেখানে আত্মীয়ের মাধ্যমে আমার পরিচয় হয় তার নানার সাথে। নানা ছিলেন গ্রামের সবচেয়ে বয়স্ক ও সম্মানিত ব্যক্তিদের একজন। নানার নাম মরণ শেখ। বর্তমানে তার বয়স প্রায় 71 বছর, কিন্তু তার স্মৃতিশক্তি অসাধারণ। 70-এর দশকের আগের ঘটনাগুলোও তিনি এতটাই বিস্তারিত ও জীবন্তভাবে বলতে পারেন যেন সেগুলো সেদিনই ঘটেছে। আর নানা তিনি যেভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবেই আপনাদের সামনে ঘটনা তুলে ধরছি। নানা মরণ শেখ সাহেবের কথা শোনো, অনেক বছর আগের কথা। তখন আমার বয়স খুবই কম, মাত্র 10 কিংবা 11 বছর। তখন আমাদের গ্রামে একজন লোক বাস করতেন, তার নাম বশীরমুল্লা। পেশায় তিনি ছিলেন কবিরাজ। দেখতে খুব সাধারণ ও সরল মানুষ মনে হতো। গায়ে সবসময় সাদা পাঞ্জাবি, পায়ে হাওয়াই চপ্পল, মাথায় টিকনি টুপি এবং কাঁধে একটা পুরনো ঝোলা। সেই ঝোলার ভেতর থাকত নানান রকম তাবিজ, কপালের খিদমতি ঝাড়, বুকে সরঞ্জাম, শুকনো গাছগাছড়ার পুটলি ইত্যাদি। গ্রামের মানুষ তাকে খুব শ্রদ্ধা করত, কারণ তার হাতে বহু মানুষ সুস্থ হয়েছে, যাদের শরীর জিনের ছোঁয়ায় অবশ হয়ে যেত, যাদের গায়ে আগুন জ্বলত, যারা রাতে জিন দেখে পাগলের মতো চিৎকার করত। বশীরমুল্লা তাদের ঝাড় ফুঁক করে সুস্থ করে দিতেন। তিনি নামাজি মানুষ ছিলেন এবং সবসময় আল্লাহর নাম নিয়ে কাজ করতেন, তাই সবাই তাকে ভক্তি করত। কিন্তু মানুষের ভাগ্যে যা লেখা থাকে তা কেউ এড়াতে পারে না। বশীরমুল্লার ভাগ্যেও একদিন বড় একটা ভুল হয়েছিল, আর সেই ভুলের মূল্য দিতে তাকে প্রাণ দিতে হয়েছিল। ঘটনাটি শুরু হয় 1966 সালের দিকে। তখন গ্রীষ্মের তীব্র তাপদাহ, আকাশে মেঘের নাম গন্ধ নেই, নদীর পানি শুকিয়ে গেছে, খালবিল একেবারে শুকনো, ঘাটগুলো ফেটে চৌচির, মানুষ রাতে ঘুমাতে পারত না গরমে। ঠিক সেই সময় গ্রামের এক দরিদ্র কৃষকের ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ছেলেটির নাম ছিল সেলিম, বয়স সবে 21-22 বছর। সেলিমের শরীরে শুরু হয় এক অদ্ভুত ব্যথা। দিনের বেলায় সে ঠিক থাকত, কিন্তু সন্ধ্যা হলেই তার চোখ লাল হয়ে যেত, শরীর কাঁপতে শুরু করত, মুখ দিয়ে বের হতো অদ্ভুত সব আওয়াজ। কখনো সে দেয়ালে মাথা ঠুকতে শুরু করত। তার বাবার নাম আব্দুল মজিদ মিয়া, খুবই গরিব মানুষ, দিন মজুরি করে সংসার চালাতেন। সেলিম ছিল তার একমাত্র সন্তান, মজিদ মিয়ার আর কোনো সন্তান ছিল না। তিনি সেলিমকে চোখের মণি করে রেখেছিলেন। প্রথমে মজিদ মিয়া ছেলেকে তাদের গ্রামের ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার বললেন, এটা সাধারণ জ্বর, ওষুধ খেলে সেরে যাবে। কিন্তু ওষুধ খাওয়ার পরও কোনো উন্নতি হল না, দিন দিন অবস্থা আরো খারাপের দিকে গেল। একদিন রাতে সেলিম হঠাৎ বাড়ির চালে উঠে গিয়ে লাফ দেওয়ার চেষ্টা করল। তখন মজিদ মিয়া দৌড়ে গিয়ে তাকে বাঁচান। তখন তার স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন, তোমার ছেলের শরীরে জিন ভর করেছে, তুমি জলদি বশির মোল্লাকে ডাকো। মজিদ মিয়া প্রথমে দ্বিধায় পড়ে গেলেন, কারণ বশির মোল্লা সাধারণত দরিদ্র মানুষের কাছ থেকে কোনো টাকা নিতেন না। কিন্তু ছেলের অবস্থা দেখে শেষ পর্যন্ত তিনি বশির মোল্লার দরজায় গিয়ে হাজির হলেন। সেদিন ছিল শুক্রবার, জুম্মার নামাজ শেষে বশির মোল্লা তার ঘরের বারান্দায় বসে কি যেন করছিলেন। মজিদ মিয়া তার কাছে গিয়ে কাঁদো কাঁদো গলায় সব খুলে বললেন। বশির মোল্লা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি এখনই আসছি, তুমি আগে যাও, আমি সরঞ্জাম নিয়ে আসছি। তিনি কাঁধে ঝোলা নিলেন, সাথে নিলেন পড়া পানির বোতল, কিছু তেল, আরো কিছু সরঞ্জাম। তারপর মজিদ মিয়ার বাড়ির দিকে রওনা হলেন। মজিদ মিয়ার বাড়ি ছিল গ্রামের একেবারে শেষ প্রান্তে, একটা ছোট্ট টিনের ঘর, ঘরের পেছনে একটা আম গাছ, সামনে ছোট্ট উঠোন। বশির মোল্লা যখন পৌঁছালেন তখন দুপুর ঘনিয়ে বিকেল হয়ে এসেছে, আসরের আজান দেওয়ার সময় হয়ে গেছে। ঘরের ভেতরে একটা খাটের উপর সেলিমকে শুয়ে রাখা হয়েছে। তার চোখ টকটকে লাল, হাত পা ঠান্ডা, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। মজিদ মিয়ার স্ত্রী ছেলের মাথায় হাত বুলিয়ে কাঁদছেন। আশেপাশের লোকজন প্রতিবেশী জড়ো হয়ে গেছে। বশির মোল্লা ঘরে ঢুকে মজিদ মিয়াকে রেখে সবাইকে ঘরের বাইরে যেতে বললেন। যেহেতু মজিদ মিয়া এই সেলিমের পিতা, তাই তিনি ছাড়া ঝাড়ফুঁকের সময় আর কেউ থাকবে না। তৃতীয় কোনো ব্যক্তি থাকলে জিন আরো ক্ষিপ্ত হয়ে উঠতে পারে। বশির মোল্লা ও মজিদ মিয়া ঘরের ভেতরে এবং মজিদ মিয়ার স্ত্রী ও প্রতিবেশী লোকজন দরজার বাইরে দাঁড়িয়ে রইলেন। বশির মোল্লা ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন। তিনি তার মতো রুকাইয়া করতে শুরু করলেন। রুকাইয়া করতে করতে বশির মোল্লা সেলিমের কাছে গিয়ে বসলেন। সেলিমের শরীর তখন থরথর করে কাঁপছে, চোখ বড় বড়, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। বশির মোল্লা ঝোলা থেকে একটা ছোট পাত্র বের করলেন, তাতে কিছু তেল ঢেলে দিলেন। তারপর রুকাইয়া করে ফুঁ দিয়ে সেই তেল সেলিমের কপালে লাগাতে লাগলেন। ঠিক তখনই শুরু হল ভয়ঙ্কর ঘটনা। যেই তিনি তেল লাগানোর জন্য হাত বাড়ালেন, অমনি সেলিমের চোখ খুলে গেল। সেই চোখ আর 21-22 বছরের ছেলের চোখ ছিল না, সেটা ছিল অন্য কোনো ভয়ঙ্কর চোখ। তখন সেলিমের মুখ দিয়ে বেরিয়ে এলো বিকট এক আওয়াজ, যেন গলার ভেতর থেকে কেউ চিৎকার করছে। বশির মোল্লা সেলিমকে জিজ্ঞেস করার আগেই সেলিমের ভেতর থেকে জিনটি বলল,
কবিরাজ, তুই আমাকে বের করতে চাস? তোর সাথে আমার হিসাব আছে, এই ছেলের শরীরে আমি বহু বছর ধরে আছি, তুই আমাকে বের করলে তোকে ছাড়ব না।
বশির মোল্লা ভয় না পেয়ে দৃঢ় কণ্ঠে বললেন, আমি আল্লাহর নাম নিয়েছি, তুই এই নিরীহ ছেলের শরীর ছেড়ে চলে যা, না হলে আমি তোকে কঠিন শাস্তি দেব। জিনটা তখন ভয়ঙ্করভাবে হেসে উঠল। তার হাসি এতটাই বিভৎস ছিল যে দরজার বাইরে দাঁড়ানো মজিদ মিয়ার স্ত্রী এবং আশেপাশের মানুষজনও শুনতে পেলেন। মজিদ মিয়ার স্ত্রী তখন প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। তখন প্রতিবেশী মহিলা যারা ছিলেন তারা তাকে ধরলেন। জিনটা বলল,
পাগলামি করিস না। এই ছেলের দেহের সাথে আমি কত গভীরভাবে মিশে গেছি তুই জানিস। তুই আমাকে বের করতে গেলে এই ছেলেটা মারা যাবে।
জিনের এই কথা শুনে বসির মোল্লা থমকে গেলেন। তিনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ জিন নয়, এটা একটা শক্তিশালী ভয়ঙ্কর পিশাচ শ্রেণীর জিন, যা মানুষের শরীরে প্রবেশ করে, মাংস শিরা উপশিরার সাথে তারপর জড়িয়ে যায়। একে বের করা খুব কঠিন, বের করতে গেলে শরীরের অনেক ক্ষতি হবে। কিন্তু বশির মোল্লা পেশাদার ছিলেন, তিনি অনেক কঠিন কেস হ্যান্ডেল করেছেন। তিনি ভাবলেন সঠিক পদ্ধতিতে চেষ্টা করলে হয়তো ছেলেটি বেঁচে যেতে পারে। তিনি ওই পিশাচের সাথে তর্ক না করে সরাসরি কাজ শুরু করলেন। তিনি আবার রুকাইয়া করতে লাগলেন। রুকাইয়া করতে করতে তিনি সেলিমের শরীরে হাত বুলিয়ে দিচ্ছিলেন। প্রতিবার হাত দেওয়ার সাথে সাথে সেলিম চিৎকার করে উঠছিল, শরীর পুড়ে যাচ্ছিল, নাক দিয়ে ফেনা ও রক্ত বের হচ্ছিল। বশির মিয়া বুঝতে পারছিলেন জিন বের হতে চাইছে না, কিন্তু তিনি রুকাইয়া থামালেন না, কারণ রুকাইয়া থামালে জিন আরো শক্তিশালী হয়ে উঠবে, তাকে আক্রমণ করতে পারে। এভাবে প্রায় এক ঘন্টা কেটে গেল। হঠাৎ সেলিম এক বিকট চিৎকার দিয়ে উঠল। তার মুখ থেকে কালো রঙের একটা ধোঁয়া বের হয়ে যেতে লাগল। বশির মোল্লা ভাবলেন বের হচ্ছে, তিনি আরো জোরে আয়াত পড়তে লাগলেন। কিন্তু এখানেই হয়ে গেল ভয়ানক ভুলটা। বশির মোল্লা এতটাই রুকাইয়ার মগ্ন ছিলেন, লক্ষ্য করেননি সেলিমের হৃৎপিণ্ড খুব দুর্বল হয়ে পড়েছে। তিনি জিনকে পুরোপুরি বের করার জন্য আরো তীব্রভাবে রুকাইয়া করতে লাগলেন। শেষ পর্যন্ত জিনটা বেরিয়ে গেল, কালো ধোঁয়ার মতো সেটা ঘরের জানালা ভেঙে চলে গেল। কিন্তু জিন বের হওয়ার সাথে সাথে সেলিমের চোখ বন্ধ হয়ে গেল, তার শরীরটা একেবারে প্রচণ্ডভাবে কেঁপে উঠল। তারপর একেবারে স্থির, শ্বাস প্রশ্বাস বন্ধ। বশির মোল্লা যখন কোনো শব্দ শুনতে পেলেন না, তখন তিনি ভয়ে কাঁপতে কাঁপতে সেলিমের নাকের কাছে হাত দিলেন। মুখ একেবারে শুকিয়ে গেছে, শরীর ঠান্ডা। তিনি বুঝতে পারলেন বড় ধরনের ভুল হয়ে গেছে। পিশাচ জিনটাকে তাড়াতে গিয়ে তিনি একটু বেশি রুকাইয়া করে ফেলেছেন। দুর্বল হৃৎপিণ্ড নিয়ে 21-22 বছরের যুবক সেলিম আর টিকতে পারেনি। জিনের সাথে সাথে সেলিমের প্রাণও বেরিয়ে গেছে। বশির মোল্লা দরজা খুললেন, তার মুখ ফ্যাকাশে সাদা, চোখে আতঙ্ক। মজিদ মিয়া হতাশ হয়ে খাটে বসে আছেন। তার স্ত্রী ছুটে ভেতরে ঢুকলেন, দেখলেন তাদের একমাত্র সন্তান সেলিমের নিথর দেহ খাটের উপর পড়ে আছে। মজিদ মিয়ার স্ত্রী আর্তনাদ করে উঠলেন। সেই চিৎকার এতটাই ভয়ঙ্কর ছিল যে পুরো গ্রাম থমকে গিয়েছিল। মজিদ মিয়া বশির মোল্লার দিকে আগুন চোখে তাকিয়ে চিৎকার করে বললেন, তুই আমার ছেলেকে মেরে ফেললি, তুই বলেছিলি ওকে বাঁচাবি, তুই ভণ্ড কবিরাজ না, তুই একটা খুনি ভণ্ড। বশির মোল্লা হাত জোর করে কাঁদো কাঁদো গলায় বললেন, মজিদ ভাই কসম, ভুল হয়ে গেছে। আমি চেষ্টা করেছি তোমার ছেলেকে বাঁচাতে, জিনটা খুবই শক্তিশালী ছিল, আমার একটা ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু মজিদ মিয়ার কানে তখন কোনো কথাই ঠুকছিল না। তিনি পাগলের মতো চিৎকার করে বললেন, তুই ভণ্ড, তুই আমার ছেলেকে মেরেছিস। এই বলে তিনি বশির মোল্লাকে প্রচণ্ড ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলেন। তারপর মজিদ মিয়ার স্ত্রী ও প্রতিবেশীরা মিলে বশির মোল্লাকে বেদম মারধর করল, কেউ লাঠি দিয়ে, কেউ হাত পা দিয়ে, কেউ ইট পাথর দিয়ে। বশির মোল্লা মাথা বাঁচানোর চেষ্টা করছিলেন, বারবার বলছিলেন, বাঁচাও, আমি ভুল করেছি, আল্লাহর নামে ক্ষমা করো। কিন্তু কেউ তার কথা শুনল না। মারের চোটে তার মাথা ফেটে গেল, হাড় ভেঙে গেল, মাটি লাল হয়ে উঠল তার রক্তে। যখন তিনি মাটির সাথে মিশে যাচ্ছিলেন, তখন শেষবারের মতো চোখ মেলে মজিদ মিয়ার দিকে তাকালেন। চোখ দিয়ে রক্ত ঝরছিল, শরীর থরথর করে কাঁপছিল। ক্ষীণ কণ্ঠে তিনি বললেন, মজিদ, তুই আমাকে মেরে ফেলিস না, খুব বড় ভুল করবি, আমি তোর ছেলেকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, তোর ছেলে মারা যাবার জন্য আমি দুঃখিত, কিন্তু আমাকে মেরে ফেলাটা কোনো সমাধান নয়। আমার সাথে একটা পিশাচ জিন আছে বহু বছর ধরে, আমাকে মেরে ফেললে সে ছাড়া পেয়ে যাবে, তখন সে আমার বদলা নেবে। সময় মতো আমার লাশ দাফন করতে হবে, নইলে। কথা শেষ হওয়ার আগেই তার মাথা এক পাশে ঝুঁকে পড়ল। বশির মোল্লা মারা গেলেন। মজিদ মিয়া তখন বুঝতে পারলেন তিনি রাগের মাথায় অনেক বড় ভুল করে ফেলেছেন। তিনি থরথর করে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে রইলেন। তার হাতে বশির মোল্লার রক্ত লেগেছিল। সেই রাতে গ্রামের লোকজন মিলে বশির মোল্লার লাশ কাঁধে তুলে নিয়ে গেল, কিন্তু তারা জানত না তাঁর শেষ ইচ্ছার কথা। এই ঘটনা গ্রামে ছড়িয়ে পড়ার পর গ্রামের মসজিদের ইমাম সাহেব, যিনি হত্যার শিকার হয়েছেন, তার লাশ সাধারণ নিয়মেই দাফন করতে হবে বললেন। সাধারণ নিয়মেই বশির মোল্লাকে দাফন করা হল, কিন্তু তার একদিন পর থেকেই অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনা শুরু হল। গ্রামের যারা বশির মোল্লাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিল, তাদের প্রথমে বশির মোল্লার স্বপ্নে হুমকি দিতে শুরু করলেন। একের পর এক রাতে তারা স্বপ্ন দেখতে লাগলেন, বশির মোল্লা রক্তাক্ত চেহারায় তাদের সামনে দাঁড়িয়ে বলছেন, তোরা আমাকে মেরে ফেলেছিস, এর মূল্য দিতেই হবে। প্রথমে কেউ বিষয়টি আমলে নেয়নি, অনেকে হেসে উড়িয়ে দিল, কেউ বলল স্বপ্ন তো স্বপ্নই, কেউ আবার ভয় পেলেও কাউকে কিছু বলল না। এভাবে একদিন দুদিন তিন দিন কেটে গেল, তারপরই শুরু হল স্বপ্নে হুমকি দেওয়া ভয়াবহ ঘটনা। বশির মোল্লাকে যারা নির্মমভাবে পিটিয়েছিল, তাদের ওপরে একে একে ভয়ানক প্রতিশোধ নামতে শুরু করল। প্রথমে যার উপর আঘাত নামল তিনি হলেন হানিফ মিয়া। তিনিই প্রথম লাঠি দিয়ে বশির মোল্লার মাথায় সবচেয়ে জোরে আঘাত করেছিলেন। বশির মোল্লার মৃত্যুর তিন দিন পর রাতে হানিফ মিয়া ঘুমের মধ্যে চিৎকার করে উঠলেন। তার স্ত্রী জেগে দেখলেন তার স্বামীর মুখ দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে। হানিফ মিয়া বিছানায় বসে নিজের মাথায় হাত দিয়ে চিৎকার করছিলেন,
আমার মাথা ফেটে যাচ্ছে, ঠিক যেভাবে আমি ওর মাথা ফাটিয়েছিলাম।
সকালে গ্রামের লোকজন হানিফ মিয়ার মাথার খুলি ফেটে গেছে দেখল, রক্ত মগজ বেরিয়ে এসেছে, অথচ তার শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন ছিল না। তিনি মারা গেলেন ভয়ঙ্কর যন্ত্রণায়। দ্বিতীয় জন ছিলেন রশিদ শেখ। তিনি বশির মোল্লাকে লাথি মেরে মাটিতে ফেলে দিয়েছিলেন এবং পায়ে পিষে মেরেছিলেন। মৃত্যুর সাত দিন পর রাতে রশিদ শেখ তার ঘরের উঠোনে বসেছিলেন। হঠাৎ তার দুই পা অসাড় হয়ে গেল। তিনি চিৎকার করে বলতে লাগলেন, আমার পা ভেঙে যাচ্ছে। পরদিন সকালে দেখা গেল তার দুই পায়ের হাড় একেবারে গুঁড়ো হয়ে গেছে, পা দুটো অস্বাভাবিকভাবে বেঁকে গেছে। ডাক্তার ডেকেও কোনো লাভ হল না, কোনো কারণ খুঁজে পাওয়া গেল না। কয়েক ঘন্টার মধ্যে রশিদ শেখ অসহ্য যন্ত্রণা নিয়ে মারা গেলেন। তৃতীয় জন ছিলেন করিম দেওয়ান। তিনি বশির মোল্লার বুকে পেটে ইট দিয়ে আঘাত করেছিলেন। তার মৃত্যুর দশ দিন পর এক রাতে করিম দেওয়ান তার ঘরের ভেতর থেকে ভয়ানক চিৎকার করতে শুরু করলেন। লোকজন দৌড়ে গিয়ে দেখলেন তিনি মেঝেতে পড়ে আছেন, তার বুক ও পেট ফুলে উঠেছে। তিনি হাঁপাতে হাঁপাতে বলছিলেন, কিছু একটা আমার পেটের ভেতরে ঢুকে গেছে, আমাকে পিষে মারছে। পরদিন তার বুকের হাড় ভাঙা অবস্থায় তাকে পাওয়া যায়। ভেতরের অঙ্গগুলো যেন কেউ পিষে দিয়েছে। রক্ত বমি করতে করতে তিনি মারা গেলেন। চতুর্থ জন ছিলেন জাব্বার। সে ছিল সবচেয়ে নির্মম। বশির মোল্লাকে মাটিতে ফেলে তার মুখে পা দিয়ে তিনি চেপে ধরেছিলেন। বশির মোল্লার মৃত্যুর দুই সপ্তাহ কেটে গেছে। এক রাতে জাব্বার তার ঘরে ঘুমিয়েছিল, হঠাৎ তার গলায় অদৃশ্য কেউ চাপ প্রয়োগ করল। সে হাত পা ছুটতে ছুটতে চিৎকার করছিল। এই দৃশ্য তার স্ত্রী দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। তার স্ত্রীর চিৎকারে প্রতিবেশী লোকজন সবাই ছুটে আসে, দেখে জাব্বারের এই অবস্থা। সকালবেলা তার মৃত্যু হয়। তার গলার হাড় ভেঙে গিয়েছিল, গলায় হাতের ছাপ ছিল স্পষ্ট। এভাবে একজনের পর একজন যারা সেদিন বশির মোল্লাকে পিটিয়েছিল তাদের ওপর এক অমানুষিক যন্ত্রণা নেমে আসে। কেউ মাথা ফেটে, কেউ হাড় গুঁড়ো হয়ে, কেউ অন্ধ হয়ে, কেউ পাগল হয়ে মারা যেতে লাগল। গ্রামীণ লোকেরা বুঝতে পারল বশির মোল্লার পিশাচ জিন শুধু প্রতিশোধ নিচ্ছে না, সে তার সঙ্গী জিনটিকেও সাথে নিয়ে পুরো গ্রামকে শাস্তি দিচ্ছে। যারা সেদিন হাত তুলেছিল তারা কেউই আর রক্ষা পেল না। বশির মোল্লার মৃত্যুর পর মাসখানেক ধরে গ্রামের ওপর নেমে এসেছিল এক চরম অভিশাপ। মজিদ মিয়ার পরিবার ও গ্রামবাসীর সাথে যা ঘটল তা অবর্ণনীয়, ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর মৃত্যুর ঘটনার পর থেকেই শুরু হল মজিদ মিয়ার স্ত্রীর অবস্থা পাল্টে যাওয়া। রাত হলেই তিনি অদ্ভুত আওয়াজ করতে শুরু করতেন, কখনো উচ্চস্বরে হাসতেন, কখনো ফুঁপিয়ে কাঁদতেন, কখনো গলা দিয়ে এমন গর্জন বের হত যেন কোনো বন্য পশু ডাকছে। তার চোখ লাল হয়ে যেত, মুখ দিয়ে ফেনা বেরোত, তিনি নিজে চুল ছিঁড়তে ছিঁড়তে চিৎকার করতেন, আমার ছেলেকে ফিরিয়ে দে, আমার ছেলেকে ফিরিয়ে দে। এক রাতে মজিদ মিয়া ঘুম থেকে উঠে দেখলেন তার স্ত্রী খাটের ওপর বসে নিজের বাহু থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, রক্তে বিছানা ভিজে গেছে, তার মুখ রক্তে মাখামাখি, চোখ দুটো একেবারে কালো। তিনি হাসতে হাসতে বলছিলেন, তোর ছেলে তো গেছে, এখন তোর বউয়ের পালা। মজিদ মিয়া চিৎকার করে উঠলেন, প্রতিবেশীরা ছুটে এসে তার স্ত্রীকে ধরে রাখার চেষ্টা করল, কিন্তু তিনি অস্বাভাবিক শক্তিতে সবাইকে ছুঁড়ে ফেলে দিলেন। শেষে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়েছিল। কিন্তু এখানেই শেষ নয়, সেলিমের শরীর থেকে বের হয়ে আসা জিন এবং বশির মোল্লার সাথে বহু বছর ধরে থাকা পিশাচ জিন ও তাদের সহযোগী শক্তিশালী পিশাচ জিনগুলো একত্র হয়ে গ্রামে তাণ্ডব শুরু করল। রাত নামলেই গ্রামটি পচা গন্ধে ভরে উঠত, রাত গভীর হলেই মানুষের আর্তনাদ শোনা যেত। মজিদ মিয়ার ঘরে প্রতি রাতে ভয়ঙ্কর ঘটনা ঘটতে লাগল। মজিদ মিয়ার স্ত্রী ধীরে ধীরে পাগল হয়ে যেতে লাগলেন। তিনি সারা দিন মেঝেতে বসে থাকতেন, চোখ লাল, মুখ দিয়ে ফেনা পড়ত, কখনো হঠাৎ উঠে নিজের শরীর থেকে মাংস ছিঁড়ে খেতেন, তার গলা দিয়ে দুটি ভিন্ন রকমের আওয়াজ বের হত। তিনি চিৎকার করে বলতেন, মজিদ আমাকে বাঁচা। মজিদ মিয়ার অবস্থাও আরো ভয়াবহ হয়ে উঠল। হঠাৎ তার শরীরে গভীর ক্ষত তৈরি হল, কখনো তার পিঠ থেকে মাংস খুবলে নেওয়া হতো, কখনো চোখের সামনে তার ছেলে সেলিমের রক্তাক্ত মুখ ভেসে উঠত। স্বপ্নে তাকে বলা হতো, তোর ছেলেকে আমরা নিয়ে গেছি, এখন তোকে নেব। শুধু মজিদ মিয়ার পরিবার নয়, পুরো গ্রামে ভয়াবহ তাণ্ডব চলছে। গরু ছাগল রাতারাতি মরে যেত, তাদের দেহ থেকে মাংস খুবলে নেওয়া হতো। একদিন গ্রামের মানুষ একটি হিজল গাছ দেখল, তিনটি ছাগলের দেহ পাওয়া গেল হিজল গাছের ডালে, ঝুলন্ত অবস্থায়, চোখ ঠেলে বের হয়ে আছে, মুখ বিকৃত, শরীর থেকে রক্ত শুকিয়ে কালো হয়ে গেছে। এই দৃশ্য দেখে গ্রামের লোকজন রাতে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিল। রাতের নীরবতা ভেঙে চিৎকার হাসি ও গর্জন শোনা যেত, পুরো গ্রাম অন্ধকারে ডুবে গেল। মানুষ বলাবলি করতে শুরু করল, বশির মোল্লার পিশাচ জিন আর সেলিমের জিন এক হয়ে গেছে, তারা এখন গ্রামকে শেষ করে দিতে চায়। মজিদ মিয়া ও তার স্ত্রী তখনও জীবিত ছিলেন, কিন্তু তারা আর স্বাভাবিক ছিলেন না। তারা দিন রাত আর্তনাদ করতেন, হাসতেন এবং পশুর মতো গর্জন করতেন। গ্রামের লোকেরা তাদের দেখে ভয়ে দূরে সরে যেত। সবাই বুঝতে পারল এই অভিশাপ আর সাধারণ নয়। সেলিমের শরীর থেকে বের হওয়া জিন এবং বশির মোল্লার পুরনো পিশাচ জিন একত্র হয়ে গ্রামের ওপর প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছে। তখন গ্রামের সবাই ভয়ে আতঙ্কে একত্রিত হলেন, চারিদিকে শুধু আতঙ্ক আর হতাশার ছায়া। সবাই একসাথে বলাবলি করতে লাগলেন, এখন এর সমাধান কি? এভাবে তো চলতে পারে না, আমাদের কিছু একটা করতেই হবে। ঠিক সেই সময় ওই গ্রামের মসজিদের ইমাম সাহেব গ্রামের লোকজনকে একত্র করে বললেন, যারা এই নৃশংস অপকর্মের সাথে সরাসরি জড়িত ছিল তারা সবাই ইতোমধ্যে মারা গেছে, আল্লাহর গজব তাদের উপর নেমে এসেছে, কিন্তু যারা এখনো জীবিত আছেন তাদের উচিত অবিলম্বে বশির মোল্লার পরিবারের কাছে গিয়ে ক্ষমা চাওয়া। তাদের বলবেন, আমরা ভুল করেছি, রাগের বশে আমরা একজন নিরপরাধ মানুষকে হত্যা করেছি, আমাদের এই ভুলের কারণে আজ পুরো গ্রাম বিপদের মধ্যে পড়েছে, যান তাদের পায়ে পড়ে ক্ষমা চান, আল্লাহ তাআলা হয়তো এই ক্ষমার মাধ্যমে আমাদের ওপর কিছুটা রহমত নাজিল করবেন। ইমাম সাহেবের কথা শুনে গ্রামের যারা তখনও জীবিত ছিলেন এবং যারা সেদিন বশির মোল্লাকে পিটিয়েছিলেন তারা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। অনেকের চোখে অনুতাপ ও ভয় মিশ্রিত অশ্রু দেখা গিয়েছিল। বশির মোল্লার মৃত্যুর পর তার পরিবারের অবস্থা হয়ে উঠেছিল অত্যন্ত করুণ ও হৃদয় বিদারক। তার স্ত্রী স্বামীর নৃশংস হত্যাকাণ্ড দেখে একেবারে ভেঙে পড়েন। প্রথম কয়েকদিন তিনি কথা বলতে পারতেন না, শুধু ঘরের এক কোণে চুপচাপ বসে থাকতেন। চোখ দিয়ে অবিরাম অশ্রু ঝরত, কখনো হঠাৎ করে বুক চাপড়ে চিৎকার করে উঠতেন, আমার স্বামীকে ওরা মেরে ফেলল, ওরা আমার স্বামীকে মেরে ফেলল। তার দুই ছেলে ও এক মেয়ে ছিল। বড় ছেলে গ্রামের মাদ্রাসায় শিক্ষকতা করতেন। স্বামীর মৃত্যুর পর পুরো পরিবার যেন অন্ধকারে ডুবে গিয়েছিল। অন্যদিকে যারা ভুল বশত বশির মোল্লাকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করেছিল তারাও ধীরে ধীরে তাদের ভুল বুঝতে পারল, বিশেষ করে যখন গ্রামে একের পর এক ভয়ানক ঘটনা ঘটতে শুরু করল। তখন তাদের মনে অনুশোচনা এবং ভয় দুটোই জেগে উঠল। তখন গ্রামের মুরব্বীরা ও সাধারণ মানুষজন একত্রিত হয়ে বশির মোল্লার বাড়িতে গেলেন। তারা বশির মোল্লা ও তার স্ত্রী সন্তানদের সামনে মাথা নিচু করে দাঁড়ালেন, অনেকের চোখে পানি। একজন মুরব্বী কাঁপা কণ্ঠে বশির মোল্লার স্ত্রীকে বললেন, আমরা ভুল করে ফেলেছি, বশির মোল্লা সেলিমকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন, আমরা রাগের বশে তাকে চিনতে পারিনি, আমাদের ভুলের কারণে আজ পুরো গ্রাম ভয়াবহ বিপদের মধ্যে পড়েছে, আমরা আপনাদের কাছে ক্ষমা চাই। তখন স্ত্রী চোখের পানি মুছে শান্ত কণ্ঠে বললেন, বশির অনেক চেষ্টা করেছিল সেলিমকে বাঁচাতে, কিন্তু আল্লাহর ইচ্ছায় তা হয়নি, এখন তাকে তো আর ফিরিয়ে আনা যাবে না। আপনারা যদি সত্যি অনুতপ্ত হয়ে থাকেন তাহলে আমি আপনাদের সবাইকে ক্ষমা করে দিলাম। সেদিন বশির মোল্লার পরিবার গ্রামের সবাইকে ক্ষমা করে দেয়। এরপর বশির মোল্লার স্ত্রী নিজেই বললেন, আমাদের গ্রামের এই সমস্যার সমাধান করতে পারবেন সিরাজদি খানের নিমতলা বাজারের একজন। আমি সিরাজদি খানের নিমতলা বাজারে একজন অত্যন্ত আল্লাহওয়ালা হুজুরের কথা জানি, তিনি অতি প্রাকৃত বিষয়ে গভীর জ্ঞান রাখেন, ইনশাল্লাহ হয়তো তিনি এই সমস্যার সমাধান করতে পারবেন। গ্রামের মুরব্বী ও বিশিষ্ট ব্যক্তিরা এই কথা শুনে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন, তারা কয়েকজন সিরাজদি খানের নিমতলা বাজারে সেই হুজুরের সাথে দেখা করবেন। সেখানে গিয়ে তারা হুজুরের কাছে সব ঘটনা খুলে বললেন। বশির মোল্লার মৃত্যু, তার পিশাচ জিনের প্রতিশোধ, গ্রামের মানুষের ওপর নৃশংস হত্যা, মজিদ মিয়ার পরিবারের ভয়াবহ অবস্থা, সবকিছু বিস্তারিতভাবে বর্ণনা করলেন। তারা হাত জোর করে হুজুরকে অনুরোধ করলেন, গ্রাম থেকে এই মৃত্যুর ছায়া সরাতে হবে, আপনি ছাড়া এই সমস্যা থেকে আমাদের কেউ বাঁচাতে পারবে না, দয়া করে আমাদের সাহায্য করুন। হুজুর তাদের কথা মনোযোগ দিয়ে শুনলেন, তার চোখে এক গভীর চিন্তার ছায়া ফুটে উঠল। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি যাব, কিন্তু এটা সাধারণ কোনো জিনের কাজ নয়, এর পেছনে অনেক গভীর ও শক্তিশালী শয়তানি শক্তি কাজ করছে। পরবর্তীতে হুজুর সবাইকে বললেন, আপনারা নিরাপদে বাড়িতে থাকুন। ওইদিন সন্ধ্যার পর গ্রামের নারী পুরুষ সবাইকে ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দিতে বললেন, কেউ প্রয়োজন ছাড়া যেন বাইরে বের না হয়। কোনো সমস্যা নেই, আমি বিষয়টি দেখছি, আল্লাহর উপর ভরসা রাখুন, তাই বললেন হুজুর। তার একদিন পরেই হুজুর সবাইকে আশ্বস্ত করে বললেন, আপনারা নিশ্চিন্তে থাকুন, সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু এই একদিনের মধ্যে হুজুর আসলে কি করেছিলেন, কিভাবে এত দ্রুত এই ভয়াবহ সমস্যার সমাধান করলেন, সেটা একমাত্র হুজুর নিজেই জানতেন। তিনি কাউকে বিস্তারিত কিছু বলেননি। তবে পরে জানা গিয়েছিল আসলে হুজুর ছিলেন একজন অত্যন্ত আল্লাহওয়ালা ব্যক্তি। তিনি ছিলেন নিরীহ চেহারার, শান্ত স্বভাবের, কিন্তু আল্লাহর ভয়ে সর্বদা সজাগ একজন ওলি। তার চোখে এক ধরনের গভীর নূর ছিল যা দেখলেই মানুষের শ্রদ্ধা জাগত। তিনি খুব কম কথা বলতেন, কিন্তু যখন কথা বলতেন তখন তার প্রতিটি শব্দ যেন আল্লাহর নামে ভরা থাকত। হুজুর পরে শুধু এতটুকুই বলেছিলেন, আমার কাছে কিছু জিন আছে যারা আমার সাথে কাজ করে, তাদের মাধ্যমে এই সমস্যার সমাধান হয়েছে। জিনেরা কিভাবে সমাধান করেছে, কোন পদ্ধতিতে কাজ করেছে, সেই বিষয়ে হুজুর আর একটি শব্দও বলেননি। তিনি শুধু শান্ত হাসি দিয়ে বলেছিলেন, যা জানার দরকার ছিল তা জেনেছি, আর যা করার ছিল তা হয়ে গেছে, এখন আল্লাহর শুকরিয়া আদায় করুন। তাঁরই সংক্ষিপ্ত কথা গ্রামের মানুষের মনে গভীর বিশ্বাস জন্মিয়েছিল। হুজুর সাধারণ কোনো মানুষ নন, আল্লাহ তাঁকে বিশেষ ক্ষমতা দিয়েছিলেন যা সাধারণ চোখে দেখা যায় না। এই সমস্যার সমাধানের পর মজিদ মিয়া ও তার স্ত্রী দুজনকেই হুজুর রুকাইয়ার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনেন। এই ঘটনাটির শিরোনাম দিয়েছেন গ্রামের পিশাচ জিন বশির মোল্লার প্রতিশোধ। এই ছিল সংগ্রহ করা ঘটনা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভূত.কম এ প্রচার করবেন। আল্লাহ হাফেজ। এই বলেই জহিরুল ইসলাম ইমরান তার ঘটনা শেষ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শুনেছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করব না, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি ভূত এফএম বা ভূত ডট কম এর অনেক বড় একজন ফ্যান। হ্যালোউইনের জন্য আপনি ঘটনা কালেক্ট করছেন, যা নতুন এপিসোডগুলোতে অনেকবারই বলেছেন, তাই ভাবলাম যেহেতু আমার কাছে সম্পূর্ণ সত্য একটা ঘটনা আছে সেটা এই উপলক্ষে লিখে পাঠাই। ঘটনাটি ভালো লাগলে আমি চাই আপনি পড়ে শোনান, আর যদি আমার ঘটনাটি সিলেক্টেড হয় প্লিজ আমাকে জানিয়ে দেবেন, এতে ভবিষ্যতেও ঘটনা লিখতে ও পাঠাতে উৎসাহিত হব। ঘটনাটি যদি পড়ে শোনান আমি আমার বন্ধুদের নিয়ে একসাথে আপনার কণ্ঠে ঘটনাটি শুনব। ঘটনাটি আমার বন্ধু মহলেও কম বেশি সবাই জানে। ভূত এফএম বা ভূত ডট কম শুনতে শুনতে অনেকটা আপনার মতো করেই লেখার চেষ্টা করলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা না বাড়িয়ে চলুন প্রবেশ করি বিভীষিকাময় এক ভয়াল কালো অধ্যায়ে। আমার নাম ফরহাদ সাকিব, আমি কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বাখরাবাদ গ্রামে থাকি। ঘটনাটি ঘটে আমার একজন বড় ভাই আর তার পরিবারের সাথে, তার নাম নাইম। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 10 বছর আগে, যখন তার বয়স প্রায় 22 ছুঁই ছুঁই। তিনি তখন কুমিল্লা জেলার লাকসামের ছিলুনিয়া নামের একটা গ্রামে বাস করতেন। ওনার বাড়ির লোকেশনটা এমন ছিল যে টিন শেড বাড়ি, বাড়ির সামনে ছিল একটি উঠোন, উঠোনের সামনে ছিল একটি পুকুর, আর পুকুরের সামনে ছিল বিস্তর ধান ক্ষেতের মাঠ, আর বাড়ির উঠোনের এক পাশে টিউবওয়েল একদম পুকুর ঘেঁষে, আর তার পাশেই ছিল টিন শেড টয়লেট। বলে রাখা ভালো, আমাদের বাড়ির পাশেই ছিল আমার চাচার বাড়ি, চাচার ঘর, আর আমাদের ঘরের মাঝে শুধু সুপারি গাছের ডালের একটি বেড়া ছিল। ঘটনাটি আমি নাইম ভাইয়ের মুখে শুনেছি, তাই নাইম ভাইয়ের মতো করেই বলছি। আমি তখন অষ্টম শ্রেণীতে পড়ি। আমার মায়ের হঠাৎ একদিন খুব জ্বর হলো, টানা 7 দিন জ্বর। যখনই আমার মায়ের জ্বর একটু সারল তখন আমার মা রান্না করার জন্য রান্নাঘরে যান। গ্রামে সাধারণত থাকার ঘরের পাশে বা বাইরে রান্নাঘর থাকে, কোনো গ্যাসের ব্যবস্থা নেই, বিধায় লাকড়ি দিয়ে মাটির চুলায় রান্না করতে হয়। তো আমাদের রান্নাঘরটি ছিল উঠোনের পাশে আর আমার থাকার রুম থেকে একটু দূরে। একদিন দুপুরবেলা আমার মা রান্না করতে গিয়েছিল। বলে রাখা ভালো, আমার একটা ছোট বোন আছে, তখন তার বয়স ছিল 9 বছর। আমার মা হঠাৎ রান্নাঘর থেকে খেয়াল করল বাড়ির উঠোনে একটা শিং মাছ লাফাচ্ছে। আমার বোনও সেটা দেখল। আমার মা যখন মাছটিকে ধরতে অগ্রসর হল, তখন মাছটি ক্রমশ পুকুরের দিকে চলে যাচ্ছিল। একটা সময় মাছটি পুকুরের নিকটে আসলে আমার মাও পুকুরের পাড়ে চলে আসেন, আর তখনই কেউ যেন ধাক্কা দিয়ে আমার মাকে পুকুরে ফেলে দেয়। শীতকাল হওয়ায় পুকুরে পানি বেশি ছিল না। তখন আমার মা পুকুরে উপুর হয়ে, মানে মাথা ও কোমর একদম পানিতে ডেবে যায়, আর পাগুলো পানির ওপরে থাকে, এইভাবে পড়ে। আমার বোনের বয়স অনেক কম বিধায় সে কিছু করতে পারে না, চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে পাশে ধান খেতে থাকা একজন লোক, যিনি ঘাস কাটছিলেন, দৌড়ে আসেন আর আমার মাকে পানি থেকে তোলেন। ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, আমার মা মারা যান। ঘটনাটি অদ্ভুত হলেও গ্রামের মানুষেরা দুর্ঘটনা ভেবে ভুলে যায়। ঘটনার শুরু এখান থেকেই। মায়ের মৃত্যুর সপ্তাহখানেক পর আমার বাবার শরীর হঠাৎ খারাপ হয়ে যায়, গায়ে অনেক জ্বর, ঠিক যেমন মায়ের ছিল। তো তিনি একদিন গভীর রাতে বাথরুমে যাওয়ার জন্য উঠোন পেরিয়ে ওই পুকুরের পাড়ের বাথরুমে যান। তো পানির জন্য যেহেতু তাকে টিউব অয়েলে যেতে হতো, তাই তিনি সেখানে পানি আনতে যান, এবং এই সময় হঠাৎ তিনি অনুভব করেন টিউব অয়েলের ঘাটের সামনে, মানে ওই পুকুরের পাশে, কোনো একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে, আর আমার মায়ের কণ্ঠে আমার বাবাকে বলছে, এসো, আমাকে নিয়ে যাও, অনেক ভয় লাগে এখানে, খুব একা। এই বলে ওই অবয়বটা আমার বাবার দিকে যেই না হাত বাড়াতে লাগল, তিনি দোয়া দরুদ পড়া আরম্ভ করলেন। আমার বাবা যেহেতু একজন পরহেজগার মানুষ ছিলেন, এবং ওই সময় আমার বাবা এই ঘটনাটা আজ করতে পারেন, তাই ওই অবয়বটা আমার বাবার দোয়া কালামের কারণে তাকে স্পর্শও করতে পারেনি, আর মুহূর্তের মধ্যে ওই কালো অবয়বটা অদৃশ্য হয়ে যায়। আমার বাবার বুঝতে বাকি ছিল না যে আমার মায়ের মৃত্যুটা স্বাভাবিক কোনো মৃত্যু ছিল না। তিনি ফজরের আজান দিলে মসজিদে গিয়ে হুজুরের সাথে কথা বলতে যান, কিন্তু ওই দিন হুজুর ছিলেন না, মুয়াজ্জিন ছিলেন, কিন্তু মুয়াজ্জিন তো আর এত কিছু বুঝবেন না, তাই তিনি মুয়াজ্জিনকে না বলে সিদ্ধান্ত নেন, নিজেই তো অনেক কিছু পারেন, কোনো চিন্তার কারণ নেই। পরবর্তীতে ঈশার সময় ইমাম সাহেব আসলে তিনি ইমাম সাহেবকে কিছু বলেননি, এই ভেবে হয়তো আজকে আর কিছু হবে না, কিন্তু কে জানত ওই দিন ইমাম সাহেবকে না জানানোর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে। আমি, আমার বাবা ফরিদ মিয়া ছদ্মনাম এবং আমার বোন সহ সবাই রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি। ওই রাতে ঘটে রক্ত হিম করা ঘটনা। আমার বাবা একটা স্বপ্ন দেখেছিলেন, বাবার মুখ থেকে যেভাবে শুনেছি সেইভাবেই বলছি। আমি স্বপ্নে দেখলাম নাইমকে কারা যেন একটি মাঠের মাঝে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, আর একটা সময় যখন থামে তখন আমি বুঝতে পারি এটা একটা শ্মশান। কোন একটা অবয়ব হুট করেই নাইমের মাথাটা একটা হ্যাঁচকা টান দিয়ে দুমড়ে মুচড়ে ঘাট থেকে ছিঁড়ে ফেলল। আমি স্বপ্নে এই পৈশাচিকতা আর সহ্য করতে পারলাম না, ঘুম ভেঙে যায় আমার এবং চোখটা কোচলে বিছানায় তাকিয়ে যেন এক মুহূর্তের জন্য আঁতকে উঠি। এ কি, নাইম তো বিছানায় নেই, আর ঘরের দরজাটাও খোলা। ভয়ে আতঙ্কে গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আমি তখন পাশের বাড়িতে থাকা নাইমের চাচা ইদ্রিস মিয়া, নাইমের চাচি আমার ভাতিজা যার বয়স ছিল প্রায় 25 বছর, তাদেরকে ডাকি আর নাইমকে খুঁজতে বের হই। সবার ঘরে খোঁজাখুঁজি করি, পুকুরের আশেপাশে খুঁজি, পাড়ার কিছু জায়গাতেও খুঁজি, কোথাও কোনো চিহ্ন নেই। বাকি রইল ধান ক্ষেত। ধান ক্ষেতের মাঠটি যেহেতু অনেক বিশাল ছিল, তাই ওইখানে রাত 3টা বাজে খোঁজা সম্ভব ছিল না। হঠাৎ আমার স্বপ্নের কথা মনে হয়, আর আমি ভাবলাম হয়তো শ্মশানেই আমার ছেলে নাইম আছে। উল্লেখ্য যে আমাদের গ্রাম থেকে প্রায় 1 কিলোমিটার দূরেই একটা হিন্দু পাড়া, আর সেখানে আছে একটি মন্দির। মন্দিরটি মালিবাড়ি মন্দির বললেই অনেকে চেনে। তার থেকে কিছুটা দূরে, মানে পেছনেই ছিল শ্মশানঘাট। আমি যখন আমার ভাই আর ভাতিজাকে বলি আমরা শ্মশানঘাটে যাব, নাইম সেখানেই আছে, তখন ইদ্রিস বলে উঠল, কি বলেন ভাইজান, এত রাতে সেখানে যাবেন মানে? আর আপনি কিভাবে জানেন যে নাইম সেখানে আছে? এখন বলার সময় নেই, আগে চলো। এই বলে তাদের বলি উঁচু করে নিতে, গা বন্ধ করে নিতে, একটি কোরআন শরীফ আর তিনজনে তিনটা তসবি হাতে নিয়ে আমরা চলে যাই শ্মশানের উদ্দেশ্যে। আমরা যখন মন্দিরের সামনে পৌঁছাই তখন কিছু কুকুর অদ্ভুতভাবে শ্মশানের দিকে মুখ করে অস্বাভাবিকভাবে চিৎকার করেই যাচ্ছে। আমরা তিনজন আল্লাহর নাম নিয়ে আবারও গা বন্ধ করে শ্মশান ঘাটে পৌঁছাই। আমার হাতে কোরআন শরীফ ছিল, তাই আমি সামনে ছিলাম আর বাকি দুজন পিছন পিছন আসছিল। যেই না আমরা শ্মশান ঘাটে প্রবেশ করি, সাথে সাথে মনে হল পুরো শ্মশান জুড়ে কারা যেন ছোটাছুটি করছে আর কিছুটা ধস্তাধস্তির আওয়াজ শোনা যাচ্ছে। এরই মধ্যে সোহান বলে উঠল, জ্যাঠা আমার অনেক ভয় লাগছে, আমাদের কিছু লোকজন নিয়ে আসা উচিত ছিল, আমরা মাত্র তিনজন এসেছি। উত্তরে তাকে সান্ত্বনা আর সাহস যোগান দিয়ে বললাম, আল্লাহ ভরসা, আল্লাহর উপর বিশ্বাস রাখো, কিচ্ছু হবে না। আমরা টর্চের আলোতে পুরো শ্মশান খুঁজে কিন্তু নাইম কোথাও নেই। এদিকে আমি কোরআন খুলে টর্চের আলোতে সূরা বাকারার কিছু আয়াত তেলাওয়াত করতে শুরু করলে চারিদিকে আওয়াজ আর ধস্তাধস্তির শব্দ বন্ধ হয়ে যায়। চারিদিকে ধুঁধু নিরবতা, মনে হচ্ছে যেন এক ফোঁটা পানি নিচে পড়লেও তার আওয়াজ শোনা যাবে। তখনই আমি অদৃশ্য থেকে শুনলাম কেউ একজন অতি ক্লান্ত কণ্ঠে বলছে, শ্মশানের পূর্ব দিক বরাবর ওই মোটা করই কাছে নিচে নাইম আছে, তাকে উদ্ধার করো। এই বলে আওয়াজটা থেমে যায়। তড়িঘড়ি করে আমরা টর্চের আলোতে দেখলাম একটাই গাছ আছে, তাও অনেক বিশাল, তার ঠিক নিচেই পড়ে আছে নাইম। সবাই তাড়াতাড়ি করে তাকে তুললাম, কিন্তু কিছুতেই জ্ঞান ফেরাতে পারছিলাম না, তাই তাকে সোহান আর ইদ্রিসের কাঁধে তুলে দিয়ে রওনা হলাম। ঠিক যখন আমরা শ্মশানঘাটের গেটের সামনে আসলাম তখন মনে হচ্ছে দূর থেকে অনেকগুলো মিশ্রিত কণ্ঠ একসঙ্গে বলছে, অকল্যাণ করিস না, দিয়ে যা ওকে, আমাদের সম্পদ, আমাদের সম্পদ আমাদেরকে দিয়ে যা, না হলে সবগুলোকে মেরে চিতায় জ্বালাবো। এই কথাটা একই সাথে তিনজনে শুনতে পাচ্ছিলাম। এদিকে নাইম বেহুশ অবস্থায় সোহানের কাঁধে শুয়ে আছে। যেই না শ্মশানের গেট পার হই তখন একটা সুরেলা কণ্ঠ বলছে, হাতে রাখা কোরআনটা নাইম ভাইয়ের মাথায় স্পর্শ করে সুরা ফাতিহা তিলাওয়াত করতে আর দ্রুত এখান থেকে চলে যেতে। যেমন কথা তেমন কাজ, যেই না কোরআনটা নাইমের মাথায় স্পর্শ করে সুরা ফাতিহা তেলাওয়াত করা শুরু করি, নাইম যেন হুড়মুড়িয়ে জেগে উঠল আর কাঁদতে লাগল। বলতে শুরু করল, তারা তাকেও মেরে ফেলেছে, কোথায় সে আর আমি বা এখানে কেন, আমাকে নিয়ে যাও। কার কথা বলছে নাইম, কাকে মেরে ফেলেছে কিছুই বুঝতে পারছি না। তখন আমরা এখান থেকে দ্রুত বাসায় ফেরত আসি। নাইমকে বলা হয় গা বন্ধ করার জন্য এবং জিকির করতে করতে অবশেষে বাড়িতে এসে পৌঁছেছি আমরা। এই বলে নাইম ভাইয়ের বাবা তার কথা শেষ করেন এবং বাড়িতে ফিরে নাইম ভাই যা বলেছেন তা শুনে রীতিমতো ভয়ে কাঠ হয়ে গিয়েছিল। নাইম ভাই বলেন, আমি যখন বাথরুমের জন্য বের হই তখন দেখতে পাই সাদা লোমশ কিছু একটা আমার সামনে এসে দাঁড়ালো আর আমাকে বলল, ভয় পেও না, আল্লাহ আছেন, ভরসা রাখো। এটা দেখে ভয়ে আমি দৌড়ে ঘরে ঢুকে যাই আর ঢুকেই দেখি, এ কি, বাবা কোথায়, বোন কোথায়, এরা তো দুজন সাক্ষাৎ নরপিশাচ, বাবা আর বোনের রূপ ধরে আছে, চোখগুলো একদম আগুনের মতো, মুখগুলো ফ্যাকাশে, চুলগুলো উস্কো খুস্কো, মুখ দিয়ে চুঁয়ে চুঁয়ে রক্ত পড়ছে। তারা দুজন বিভৎস কণ্ঠে ডাক দিলে আমি ভয়ে চাচার ঘরের দিকে দৌড় দেই আর তখন উঠোনের মাঝে ওই সাদা লোমশ অবয়বটা আমার সামনে এসে দাঁড়ায় আর তখন আমার বাবা আর বনরূপী পিশাচগুলো আমাকে ফেলে ওই সাদা অবয়বটার পিছনে ধান খেতের দিকে তারা হারিয়ে যায়। আমি এই পৈশাচিকতার সহ্য করতে পারি না, আমি অজ্ঞান হয়ে যাই আর যখন জ্ঞান ফেরে তখন আমি নিজেকে আবিষ্কার করি ওই শ্মশানে আমার বাবার সামনে। পরের দিন তড়িঘড়ি করে ভালো কবিরাজের সন্ধান করতে থাকেন সবাই, অবশেষে পেয়েও যান আমার চাচার সুবাদে। তিনি ওই কবিরাজকে আমাদের বাড়িতে নিয়ে আসেন। যথারীতি ওই কবিরাজ সব জানতে চাইলে ওনাকে সবকিছু বলা হয়। তারপর তিনি বলেন, আমাকে কিছু লুকাইয়া করতে হবে এবং তার জন্য তোমাদেরকে কিছু আগরবাতি, মোমবাতি, গোলাপ জল আর একটি জায়নামাজ দিতে হবে। সবকিছু দেয়া হয় এবং কবিরাজ রুকাইয়া করতে বসেন। প্রায় 30-40 মিনিটে রুকাইয়া শেষে কবিরাজ বের হলে দেখা যায় চোখ মুখে গভীর দুশ্চিন্তার ছাপ। তিনি বাড়িটা বন্ধ করে দেন আর তিনি কিছু পানি পড়া দেন এবং বলেন, তোমাদেরকে এই পানি পড়াই খেতে হবে, আর এই পানি গোসলের পানির সাথে মিশিয়ে গোসল করতে হবে। আমাকে কিছু কাজ করতে হবে যে আমি আজকে আমার দরবারে করব, আর কাল তোমাদের জানাবো ঠিক কি কি সমস্যা। আমি কাল আবার আসবো, আর হ্যাঁ, সন্ধ্যার পর কেউ বাড়ির বাইরে বের হবে না। এই বলে কবিরাজ চলে যান। দিনের বেলায় সব ঠিকঠাক, তবে ভয়ের মাত্রাটা যেন বেড়ে গেল ওই দিন রাতে। ওই দিন আমার চাচার পরিবারের কেউ বাড়ির বাইরে ভয়ে বের হননি। তার উপর কবিরাজের নিষেধ, এমনকি বাথরুমের কাজগুলোও আমরা লিভিং রুমে সেরে ফেলেছি। ওই দিন রাতে মনে হচ্ছিল কেউ যেন পুকুরে যতগুলো পানি আছে সবগুলো পানি শূন্যে ছুঁড়ে আবার মাটিতে ফেলছে। পুরো পুকুর জুড়ে মনে হচ্ছে উত্তাল সমুদ্রের ঢেউ আছড়ে পড়ার শব্দ। আমাদের হাড় হিম হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল কারা যেন রাগে ক্ষোভে ফুঁসে উঠেছে। মনে হচ্ছে এই যেন তারা কাউকে টেনে ছিঁড়ে ফেলবে। ভয়ে আমরা গুটিসুটি মেরে সারা রাত বসে থাকি। আমার ছোট বোন কিছুই আঁচ করতে পারে না, শব্দ শুনছে, কিন্তু বাবাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, বাইরে ঝড় হচ্ছে না, তেমন কিছু না, তুমি ঘুমাও। সারা রাত এক মুহূর্তের জন্য এই কাণ্ড থামেনি। সবাই মিলে দোয়াদরুদ পড়তে থাকি। অবশেষে ফজরের আজান শোনা যায় আর সাথে সাথে সব নিস্তব্ধ হয়ে যায়। সকালে কবিরাজ আমাদের বাসায় আসেন আর যা বলেন তাতে আমরা সবাই বাকরুদ্ধ হয়ে যাই। কবিরাজ আমার বাবাকে বলেন, তোমার পরিবারকে মারার জন্য একদল জিনকে আহ্বান করা হয়েছে, যেখানে তোমার মেয়ে ছাড়া তোমার ছেলে, তোমার স্ত্রী আর তোমাকে কালো জাদু করা হয়েছে, আর তা করা হয় সত্য মারা যাওয়া কোনো এক লাশের গোসলের পানিযুক্ত মাটি আর তার কবরের মাটি সাথে 50টা হাঁস, একটা ছাগল আর একটি বাছুর বলি দেওয়ার মাধ্যমে, আর তার সাথে ছিল তোমাদের ব্যবহৃত কাপড়ের টুকরো ও চুল। এই সবগুলোর সাথে প্রাণীগুলোর কলিজা, হৃৎপিণ্ড আর হাড়গোড়গুলো একই শ্মশানে ওই জায়গায় কালো জাদু করে বস্তাবন্দী করে রাখা হয়েছে। এতে করে একদল জিন তোমাদেরকে মারার জন্য উঠে পড়ে লেগেছে, আর ওই জিনের দলে যারা আছেন তাদের মধ্যে একজন শক্তিশালী পরহেজগার মুসলিম জিন। আমার দরবারে যখন আমি আমার বাসায় আবার রুকাইয়ায় বসি, তখন ওই জিনটি আমার সাথে কথা বলার অনুমতি চায়। আমি অনুমতি দিলে সে বলতে শুরু করে, আসসালামু আলাইকুম, আমার নাম ইয়াহিয়া, আমার ছোট ছেলে যার নাম রিয়াদ, তার বয়স 5 বছর, এক তান্ত্রিক আমার ছেলের কোনো একটা ভুলের কারণে তাকে আটকে ফেলে আর মুক্তিপণ হিসেবে ওই পরিবারের 3 জনকে মারার কথা বলে। আমি কিছুতেই রাজি ছিলাম না, কিন্তু ভাগ্যের করুণ পরিহাসের কাছে আমি হেরে যাই। তান্ত্রিক বলে, আমি যদি তা না করি তাহলে সে আমার সন্তানকে মেরে ফেলবে। ওই তান্ত্রিকের অনেকগুলো দুষ্ট বাধ্য জিন থাকায় সে অনেক শক্তিশালী ছিল, তাই কোনো পথ না পেয়ে আমি রাজি হই এবং আমিও শর্ত দেই, আমি 3 জনকে না, যে কোনো একজনকে মারব। অনেক বাকবিতণ্ডার পর কবিরাজ রাজি হয় এবং একটা শিং মাছের মাধ্যমে ওই বাড়িতে জিনগুলোর স্থান পাকাপোক্ত করে। তারপর একদিন সুযোগ পেয়ে আমি নাইমের মাকে মেরে ফেলি। এতে আমার ছেলে মুক্ত হয়ে গেলে আমি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করি, এই পরিবারের বাকি 3 জনের কোনো ক্ষতি হতে দেব না। আমি যদি নাইমের মাকে না মারতাম তাহলে ওই হাঁস, বাছুর, বকরি দ্বারা আহ্বান করা জিনগুলো তারা নিজেরাই একসাথে যেই অবস্থায় যেখানেই থাকুক না কেন মেরে ফেলত। ওই দিন মূলত আমি শ্মশানঘাটে নাইমকে বাঁচিয়েছিলাম, ফরিদ মিয়াকে স্বপ্নে তার ছেলে নাইমকে দেখিয়েছিলাম আর শ্মশানঘাটের সকল দিক নির্দেশনা দিয়েছিলাম। ফরিদ মিয়া যে ফিস ফিস আওয়াজ শুনেছিল সেটা আমারই, শ্মশানঘাটে যে ধস্তাধস্তির আওয়াজ শুনেছিল তা ওই জিনদের সাথে আমার লড়াই। তারা যেহেতু সংখ্যায় বেশি তাই আমি তাদেরকে কোনো না কোনো ভাবে ব্যস্ত রাখার চেষ্টা করছিলাম, যাতে কিছুটা সময় পাওয়া যায় আর নাইমের বাবা চাচারা এসে নাইমকে উদ্ধার করতে পারে। এখন আপনাকে কিছু দোয়ার পদ্ধতি শিখিয়ে দিচ্ছি, তাই করবেন, আশা করি আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। এখন আসি, আসসালামু আলাইকুম। এই বলে জিনটি চলে যায়। ওই দিন কবিরাজ কিছু উপকরণের সাহায্যে ইয়াহিয়া সাহেবের কথা মতো কিছুক্ষণ রুকাইয়া করে। একটা সাদা গন্ডি আঁকেন তিনি, এক ডুবে ওই পুকুর থেকে একটা মাছ তুলে আনেন। তুলে দেখেন ওইটা শিং মাছ, যার গলায় একটা তাবিজ লাগানো। তিনি মাছটিকে ওই সাদা গন্ডির মধ্যে রাখেন। অবাক করা ঘটনা তখনই ঘটে যখন মাছটির ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে থাকে এবং মাছটি ছটফট করতে থাকে গন্ডির বাইরে যাবার জন্য। কিন্তু মাছটি কিছুতেই সেখান থেকে বেরোতে পারে না। উপস্থিত সবাই এই দৃশ্যটা দেখে। কিছুক্ষণ পর মাছটি মারা যায়। তখন কবিরাজ বলেন, জিনগুলো এখন অনেকটা দুর্বল হয়ে গিয়েছে, এখন শ্মশানঘাট থেকে এই বস্তুটি উদ্ধার করতে হবে এবং তা পুড়িয়ে ফেলতে হবে। ওই দিন রাত ঠিক একটা নাগাদ, গ্রামের রাত একটা মানে বোঝেনি কেমন রাত হতে পারে। যাই হোক, রাত একটায় নাইম ভাই সহ তার বাবা, চাচা, চাচাতো ভাই, গ্রামের কয়েকজন মুরব্বী, মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং কবিরাজ শ্মশানে প্রবেশ করেন। প্রত্যেকের গা বন্ধ, উঁচু করা। ঢোকা মাত্রই তাদের প্রত্যেকেরই ছোট ছোট কিছু উপলব্ধি হয়। ঘটনা অনেক বড় হয়ে যাবে বিধায় বলতে চাচ্ছি না, আর তেমন কোনো খারাপ কিছু হয়নি। কবিরাজ ওই বস্তাটি আবিষ্কার করেন শ্মশানের একদম শেষ প্রান্তে, কিছু ঝোপঝাড়ের মাঝে, একটি গর্তের মধ্যে। সবাই মিলে ধরাধরি করে বস্তাটি কোনো সমস্যা ছাড়াই শ্মশান থেকে বের করে আনেন এবং একটি মাঠে বস্তাটিকে ইয়াহিয়া সাহেবের শেখানো দোয়া অনুযায়ী কবিরাজ সহ উপস্থিত সকলে মিলে পুড়িয়ে ফেলেন। একটি বিদ্ঘুটে গন্ধে চারপাশ ভরে যায়। বস্তা পোড়ানো শেষ হলে কবিরাজ সবাইকে শুকরিয়া আদায়ের জন্য নামাজ আদায় করতে বলেন। মসজিদে গিয়ে নামাজ আদায়ের পর সবাই যখন মসজিদের বারান্দায় অপেক্ষা করছিলেন তখন রাত সাড়ে তিনটা। কবিরাজও আসেন তখন এবং বলেন, আল্লাহর অশেষ সহমতে আপনাদের ওপর থেকে কালজাদুর প্রভাব সম্পূর্ণরূপে শেষ হয়েছে এবং আপনারাও একদম সুস্থ এখন থেকে। তবে আপনাদের জন্য একটি দুঃসংবাদ আর একটা সুসংবাদ রয়েছে। সবাই চরম আগ্রহের সাথে দুঃসংবাদটাই জিজ্ঞেস করল। প্রিয় লিসেনার্স, আপনারাও এতক্ষণে বুঝে গিয়েছেন গ্রামের মানুষরা কি জানতে চাচ্ছে। জি হ্যাঁ, কে এই কালো জাদু করল? কিন্তু কবিরাজ বলেন, দুঃসংবাদটি কেবলমাত্র নাইম ভাইয়ের বাবা আর চাচাকেই বলবে, কারণ সেখানে গ্রামের অনেক মানুষ উপস্থিত ছিল, তাই কবিরাজ সবার সামনে এই কথা বলতে চাননি। বলছেন কবিরাজ, কে করেছে এই কাজটা সেটা আমি কখনোই জানতে পারতাম না যদি আমাকে ইয়াহিয়া সাহেব না বলতেন। তিনিই আমাকে বলেছিলেন শ্মশানের কোন জায়গায় বস্তাটি আছে আর কি কি দোয়া পড়তে হবে, এবং তিনি আমাকে বলেন কে মূলত এই নিকৃষ্ট কালজাদুর ছায়া ডেকে এনেছে। তখন কবিরাজ উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমি দুঃসংবাদটি আপনাদের সামনে বলবো না, তবে সুসংবাদটি ইয়াহিয়া সাহেব চলে যাবার সময় আমাকে বলে যান, আপনাদের সকলের সামনে বলতে চাই। আর তা হল, সে নাইমের সামনে ওই রাতে এসেছিল মূলত দুঃখ প্রকাশ করতে, কিন্তু তখন তাকে দেখে নাইম ভয় পায়। তখন তিনিও বুঝতে পারেন যে নাইম ভাই ভয় পেয়েছেন, তাই নাইমকে আর দেখা দেননি। এখানে একটা প্রশ্ন আছে, তাহলে নাইমের বাবাকে কেন দেখা দেননি? ইয়াহিয়া সাহেব নাইমের প্রতি অনেক দুর্বল ছিলেন, পছন্দও করতেন, আর জিনেরা মূলত যাদের পছন্দ করেন তাদের সামনে আসতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। ইয়াহিয়া সাহেব বলেন, নাইমের এই প্রজন্ম সহ পরবর্তী কয়েক প্রজন্মকে ইয়াহিয়া সাহেব রক্ষা করে যাবেন, কোনো প্রকার খারাপ শক্তি তাদের স্পর্শও করতে পারবে না, এমনকি কেউ যদি কালো জাদুও করার চেষ্টা করে তাও ইয়াহিয়া সাহেব রক্ষা করবেন। এই বলে কবিরাজ থামলেন। পরবর্তীতে কবিরাজ নাইম ভাইয়ের বাবার চাচাকে নিয়ে একটা নির্জন জায়গায় যান এবং বলতে শুরু করেন। বিশেষ করে নাইম ভাইয়ের চাচাকে উদ্দেশ্য করে কবিরাজ বললেন, এই ঘটনাটি কে ঘটিয়েছে আপনি কি কিছু আন্দাজ করতে পারেন বা জানেন? চাচা বলে উঠলেন, কি বলেন এসব, আমি কিভাবে জানব? আমি কিছু জানি না। তার উপর যদি আমি জানতে পারি কে আমার ভাই, ভাবি, ভাতিজার এত বড় ক্ষতি করেছে, তাকে মেরে একেবারে হাত পা আলাদা করে ফেলব। তারপর কবিরাজ বললেন, আমি আপনাদের শুধু ব্যক্তিটাকে চিনিয়ে দিতে পারি, কিন্তু তিনি কেন এই কাজ করেছেন তা আমিও জানি না, ইয়াহিয়া সাহেবও জানেন না, এটা জানার দায়িত্ব আপনাদের। আমারও জেনে লাভ নেই, কিন্তু আপনারা আমাকে কথা দিন ওই ব্যক্তিকে আপনারা ক্ষমা করে দেবেন। তারপর কবিরাজ নাইম ভাইয়ের চাচাকে উদ্দেশ্য করে বলেন, এই নিকৃষ্ট কালোজাদুটা করেছে সে আর কেউ নয়, আপনার স্ত্রী, মানে নাইম ভাইয়ের চাচি। এই কথা শুনে নাইম ভাইয়ের বাবা আর নিজেকে ধরে রাখতে পারলেন না, তিনি কেঁদে দিলেন এবং ওইদিকে নাইম ভাইয়ের চাচা রেগে আগুন হয়ে গেলেন। এই অবস্থা দেখে কবিরাজ সাহেব আবারও বললেন, আপনারা কিন্তু আমাকে কথা দিয়েছেন তাকে কিছু করবেন না, ক্ষমা করে দেবেন। পরে কবিরাজকে ভালো অঙ্কের একটা টাকা দিয়ে বিদায় করা হয়। বাসায় এসে তারা চাচিকে জিজ্ঞেস করলে প্রথমে তিনি অস্বীকার করলেও পরে স্বীকার করেন এবং ক্ষমা চান। তাকে কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, ভাবির সাথে আমার কিছুতেই মিলত না, কোনো না কোনো কারণে ঝগড়া লেগেই থাকতো, একবার লাকড়ি নিয়ে তো আর একবার পুকুরের মাছ নিয়ে। আমার স্বামীকে বললে তিনি উল্টো আমারই দোষ দিতেন এবং তিনি নাইমের বাবাকে নিজের বড় ভাই কম বাবার মতো শ্রদ্ধা করতেন, মানতেন, নাইমকেও নিজের ছেলের মতোই আদর করতেন। এগুলো আমি কিছুতেই সহ্য করতে পারিনি, তাই মনে মনে পরিকল্পনা করি কিভাবে তাদের শেষ করে দেয়া যায়। তাদের সবাইকে মেরে ফেললে শুধু মেয়ে বাকি থাকবে, মানে নাইমের বোন, আর তাকে আমরা আমাদের কাছে রেখে লালন পালন করব, একটা সময় সম্পত্তিরও মালিক হব। তাই তিনি প্রায় 5-6 মাস ধরে অনেক টাকা জমান আর তা দিয়ে এক তান্ত্রিকের কাছে যান, তার কথা মতো হাঁস ছাগল আর বাছুর কিনে তান্ত্রিককে দিয়ে আসেন, কালো জাদু করতে বলেন এবং সেই কারণেই তাদের বলি দেয়া হয়। এই বলে তিনিও কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে থাকেন। কিছুদিন পর কোনো না কোনো ভাবে সোহানু তার মায়ের কুকীর্তির কথা জেনে ফেললে মায়ের প্রতি তারও প্রচণ্ড ঘৃণা জন্মায়। সে তার মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয় আর সবাই ক্ষমা করে দিলেও এই জের ধরে প্রায় 1 বছর পর নাইম ভাইয়ের চাচির সাথে চাচার সংসার ভেঙে যায় এবং চাচিকেও তালাক দিয়ে দেন তিনি। পরবর্তীতে নাইম ভাইয়ের চাচা আরেকটা বিয়ে করেন। তারপর তালাকের 5 বছর পর হঠাৎ একদিন শোনেন তিনি নাকি এখন পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান। শুনতে খারাপ লাগে, কিন্তু কি আর করার। এই ছিল ঘটনা, এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। চলুন শুরু করা যাক।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রাসেল ভাই, আমি আব্দুর রহমান জামি বলছি, বরিশাল গৌর নদী থানা আমার বাসা। যাই হোক, এখন বরিশাল বিখ্যাত মাদ্রাসা, পুরো বাংলাদেশ চেনে যে মাদ্রাসা, সেই মাদ্রাসায় পড়াশোনা করি, জামি ইসলামী মাহমুদিয়া মাদ্রাসায়। এই বছর দাওরা অর্থাৎ মাস্টার্স যেটাকে বলে সেইখানে, সেই জামাতে পড়াশোনা করছি। তো ভাই, আমি আপনার এই FM-এ প্রায় 5-7 বছর আগে শুনছি, তারপর থেকে যখনই সময় পেয়েছি তখন ইনশাল্লাহ শুনছি। তো ভাই, আমি আপনাকে আজকে আমার জীবনের ঘটে যাওয়া প্রায় 7 বছরের কাহিনী, 2012 সাল থেকে শুরু হয়েছিল, তো সেই কাহিনী আমি আর কি শোনাতে চাই। ইনফ্যাক্ট সেটা হচ্ছে যে আমি সব আপনার ওইখানে গিয়া তারপরে শোনাতে চাই। আমি আপনাকে সামনে বসাইয়া তারপরে শোনাতে চাই, ইনফ্যাক্ট সবার মানে সরাসরি লাইভে আপনার কাছে বসে শোনাতে চাই। এবং হইতেছে ভাই, এই জন্যই শোনাতে চাই যে আমি আপনার সাথে সরাসরি দেখাও করব এবং আপনার সাথে কথাও বলবো। এতদিন আপনার ভয়েস শুনি দেখি না, তো আমার ভাই সবাই বলল যে এটা তুই ভূতে ফেমে শেয়ার কর, যার জন্য আর কি আপনার কাছে বলা। যাই হোক ভাই, এতগুলো লেখা যায় না, এই জন্য আপনাকে আমি ভয়েস দিতেছি। যাই হোক ভাই, 2012 সালে আমি একটা নতুন মাদ্রাসায় ভর্তি হই। তার আগে আমি করুণনদী থানার মধ্যে পড়াশোনা করতাম। আমার ব্রেনটা অনেক ভালো ছিল ছোটকাল থেকেই, সমস্ত শিক্ষকরা আমাকে অনেক ভালো জানতো, ইনফ্যাক্ট বলতো যে হ্যাঁ আমার ব্রেনটা অনেক ভালো। কিন্তু রাসেল ভাই, ওই ঘটনার পরে আমি অনেক কম জেহেনি, অর্থাৎ কম ব্রেনি হয়ে যাই, যেটা আমার জীবনে অনেক বড় একটা কালার হয়ে দাঁড়ায়। যাই হোক, গরুনদীর মধ্যে পড়াশোনা করার ক্ষেত্রে আমি খুব ভালোই ছিলাম। তারপরে আমার বাবা আমার পড়াশোনা ভালো এবং উপরের একটা ক্লাসের জন্য অন্য একটা মাদ্রাসায় ভর্তি করে, তো আমি ওই মাদ্রাসায় যাই। তো যেহেতু একটা নতুন একটা মাদ্রাসা, মাদ্রাসাটা আমি আপনাকে বলি, সবার কাছে বলবো না, পরিচয়টা দিয়ে, আমার গরুনদী থানার পাশেই আগুলজারা থানা। তো সেইখানে তিনটা চারটা প্লেস পয়েন্ট যে যেখানে মানুষ ঘুরতে যায়, একটা হইতেছে একটা 22 হাত কবর আছে, আর একটা হইতেছে যে একটা মনসা মন্দির, আর একটা হইতেছে তাজমহলের মতো একটা কিল্লার মতো, এই দুইটা। তো আমি সর্বপ্রথম এই তিনটা জায়গায় ঘুরি। তো আসলে আমি যেদিনকে আমি হচ্ছে যে ইতে যাই, তাজমহল ঘুরতে যাই, ইনফ্যাক্ট মনসা মন্দিরে ঘুরতে যাই, এই দুইটা জায়গায়, সেদিন রাসেল ভাই, আমি ওই তাজমহলের প্রতি, যেহেতু মুসলমান হিন্দুদের প্রতি ঘৃণা করে, তাজমহলের মধ্যে যে মোমবাতি জ্বালানো ছিল সেটাকে আমি খুলে ফেলে এবং ধরে ফালাই দেই। তারপরে রাসেল ভাই, আমি সেইখান থেকে আমি যাই হচ্ছে মনসা মন্দিরে। আমি মনসা মন্দিরে যাওয়ার সাথে সাথে সেখানে ওই একই কাহিনী, আমি ওই মোমবাতি ফালাই দেই, তাদের ওইখানে ডাব ছিল ডাবগুলো ফালাই দেই, লোকের অজান্তে, লোক কাউকে দেখতে দেই নেই বলাই আর কি। যাই হোক রাসেল ভাই, আমি এগুলা করে ঘোরাফেরা শেষ করে আমি চলে আসি মাদ্রাসায়। কিন্তু রাসেল ভাই, আমার যে এটা করা জীবনের জন্য বড় ক্ষতিকর হয়ে দাঁড়াবে সেটা আমি জিন্দগিতেও ভাবি নেই। রাসেল ভাই, আমার জীবনের কাহিনী শোনাতে আমার কষ্ট হইতেছে, কিন্তু এগুলো আমার জন্য বলাটাও ঠিক না। তারপরও রাসেল ভাই, আমি আপনাকে মহব্বত করি, ইনফ্যাক্ট ভূত এফএম মহব্বত করি, ভালোবাসি, যার জন্য আমি বলতেছি। রাসেল ভাই, আমি রাতে এসে ঘুমাই, তো তখন আমি দেখতে পাই রাতে ঘুমাই 10টার দিকে, ঠিক 2 ঘন্টা ঘুমানোর পরে আমি দেখতে পাইতেছি যে ওই মাদ্রাসার অনেক কাহিনী আছে, অনেক মাদ্রাসার একটা কাহিনী, যাই হোক ওর মধ্যে না যাই, মাদ্রাসার কাহিনীগুলো শুনে ওই হুবাহু আমার কাহিনীগুলা আমার মানে আমার সাথে চলতে থাকে। যে রাসেল ভাই, আমি ঘুমাইছি পরে দেখতেছি, স্বপ্নে দেখতেছি যে আমাদের যে ঘড়িটা ছিল ওই ঘড়িটা ঠিক 1টার ওইখানে গিয়ে পৌঁছায়। আর রাসেল ভাই, তো ঘড়িটা 1টার ওই পাশে ঘুরতে গিয়ে 1টা পর্যন্ত থামে, থামার পরে ঘড়িটা আবার উল্টা দিক দিয়ে ঘোরা শুরু করে, যেমন 1টা 2টা এরকম না, 1টা 12টা এইভাবে আসতে একটা শুরু। যাই হোক রাসেল ভাই, আমি ভয় পেয়ে যাই, ভয় পেয়ে বাইরের দিকে তাকাই, স্বপ্নে দেখতেছি, বাইরের দিকে তাকানোর সাথে সাথে দেখতেছি রাসেল ভাই, একটা কল্লা যেটার নিচে নাই, শুধুমাত্র একটা কল্লা, লাল রক্তে বর্ণ এবং পুরোটাই লাল, আর পুরো মাটিটা লাল হয়ে আছে। রাসেল ভাই, আমি ওইখানে তাকানোর সাথে সাথে দেখতেছি আরো একটা কল্লা, তো একটা কল্লা আর একটা কল্লার দিকে আগাইতে আগাইতে আমি যে কল্লাটা প্রথম দেখছিলাম সেই কল্লাটা আরেকটা কল্লাকে খেয়ে ফেলতেছে। এরকম রাসেল ভাই তিন চারটা কল্লা খাইয়ে ফেলতেছে, একটার পর একটা কল্লা আসতেছে, একটার পর একটা কল্লা খাইতেছে। আমি কল্লা খাওয়া দেখিয়া রাসেল ভাই আমি উঠে বসি, লাভ দিয়ে উঠে বসি। লাভ দিয়ে উঠে বসার পরে আমি দেখতে পেতেছি, আমি স্বপ্নে দেখছি রাসেল ভাই, এই থেকে আমার জীবনের কাহিনী শুরু। আমি আস্তে আস্তে আমার জীবনটা এইভাবে চলতে থাকে। এক মাস যাওয়ার পরে হঠাৎ করে আমার বাবার কাছে বিচার গেল, আপনার ছেলে পড়াশোনা করে না, ক্লাসে পড়া দিতে পারে না। আমার বাবা হতভম্ব হয়ে আমার কাছে আসলো দেখতে, দেখা করতে এসে জিজ্ঞাসা করলো, তোর কি হয়েছে, পড়াশোনা করস না কেন, করস না কেন? আসলে আমি নিজেও জানি না আমার কি হয়েছে। সেদিনকার পর থেকে আমি কিছুই জানি না যে আমার কি হয়েছে। তবে আমি পড়াশোনা করি, বাট আমি পারি না, আমি কিছু মনে রাখতে পারি না। আসল ভাই জানি যে কথাগুলো বিশ্বাস হবে কিনা জানি না, তবে তারপরও বলি আসল ভাই, আমি জীবনে ভাবতেও পারতেছি না যে আমার কি হয়ে যেতেছে। তারপরে আমার বাবা, আমার মামা গৌরনদীর মধ্যে, যাই হোক নাম বললে সবাই চেনে ফেলবে, তার কাছ থেকে একটা তাবিজ আনে। কিন্তু আসল ভাই তাবিজে আমার কোনো কাজ হয় না। আমি এই একই স্বপ্ন প্রায় এক সপ্তাহ পর আবার এই একই স্বপ্ন দেখি। কিন্তু রাসেল ভাই এই স্বপ্নটা হইতেছে যে যখন ওই কল্লা খাইতেছে, তখন একটা সাদা বড় একটা লোক, সাদা কাপড় পরা, যে এখান থেকে মনে হয় যেন 2-3 কিলোমিটার লম্বা হবে, একদম আসমান ছোঁয়া একজন লোক আমি মনে করতেছি, এরকম একটা লোক আসতেছে এবং আমাকে ধরতে চাইতেছে, বাট আমার ধরতে পারতেছে না। আসলে ভাই আমি এইগুলো দেখে লাভ দিয়ে উঠি, আমি আব্বু আম্মুরে কিছুই জানাই না। তারপরে হঠাৎ একদিন রাসেল ভাই আমার বাবা আমার কাছে আবারও বিচার গেল, আপনার ছেলে মাদ্রাসার সঙ্গে ভালো ছিল, যার জন্য আমাকে ওইখান থেকে আব্বু আব্বুর কাছে বিচার যাওয়ার পরে পড়াশোনা ভালো করে না, যার জন্য আব্বু আমাকে আব্বুরা মনে করলো যে আমি হয়তো বা দূরে যাওয়ার কারণে তাদের চিন্তায় পড়াশোনা করতেছি না, যার জন্য আব্বুরা আমাকে আবার ওই আগের মাদ্রাসায় নিয়ে আসে। রাসেল ভাই আগের মাদ্রাসায় আমি যেখানে পড়তাম গৌরনদী, নিয়ে আসার পরে হঠাৎ করে একদিন ক্লাসের মধ্যে আমি ক্লাস করতেছি, তো ক্লাস করতেছি হঠাৎ করে দেখতেছি ওই একই সাওয়া রাসেল ভাই, একই সাওয়া আমার সামনে এসে দাঁড়াইছে। আমি হঠাৎ করে বইয়ের মধ্যে দেখতেছি ছোট্ট একটা যে কোণারে ওই একই সাওয়া আসতেছে। আমি বই ফিক্কা মারছি, বই ফিক্কা মারার সাথে সাথে ক্লাসের সবাই আমাকে ধরলো এবং রাসেল ভাই আমি দেখতেছি ওইটা বইয়ের মধ্যে থেকে বের হইয়া আমার কাছে আসতেছে, কাছে আসতেছে, কাছে আসতেছে। রাসেল ভাই আমি বুঝতেছি না আমার সাথে কি হইতেছে, আর আমি হাত দিয়ে কান্না করে উল্টাভাবে সবাইকে দেখাইতেছি, ক্লাসের সবাই হুজুর আমাকে ধরতেছে কি হইছে, সবাইকে দেখাইতেছে যে কে যেন আমার কাছে আসতেছে, আমাকে ধরতেছে। এবং রাসেল ভাই তখন তার হাতে বড় একটা ছুরির মতো ছিল। আমি সাথে সাথে হুশ হারাই ফেলাই, কিন্তু পরবর্তী আমি তাদেরকে জিজ্ঞেস করে আমার কি হয়েছিল, তখন বলতেছিল যে আমি এত শরীরে শক্তি আনতেছি যে সেইটা আমি যখন হুশ হারাই ফেলি তখন দেখছি সেইটা আমার মধ্যে ঢুকে, তো তখন আমি হুশ হারাই ফেলি। আমি হুশ হারাই ফেলার সাথে সাথে তো তখন তারা দেখতেছে যে আমি উঠে যাইতেছি একা একা, আমি চলে যাইতেছি, তো তারা আমার ধরতেছে, তারা সবাই বুঝছে যে আমার সাথে জিন আসছে। তো তখন আমার তারা ক্লাসের সবাই আমাকে ধরে বসতেছে, কিন্তু রাসেল ভাই কেউ আমাকে ধরে বসতে পারতেছে না। সবাই একই জোরে আমাকে আল্লাহু আকবার তাকবীর দিয়া আমার কানে চোখে নাকে ফু দিতেছে, আয়াতুল কুরসি পড়তেছে, কিন্তু রাসেল ভাই কোনো পড়া শক্তি আমাকে আটকে ধরতে পারতেছে না, কোনো মা কোনো ছাত্র ভাই আমাকে ধরতে পারতেছে না। আমি তখন আমার এক হুজুর ওইখানের এক হুজুর ডাকলো এবং সে আসলো, সে এসে কি যেন ফু দিল, আমি সুস্থ হই। সাথে সাথে আমার বাবা মাকে খবর দেওয়া হয়, সবাই আসে। রাসেল ভাই এই হুবাহু কাহিনী আমার সাথে একটা বছর ধরে। তারা আমাকে নিয়ে যাইতে চায়, আমি চলে যাইতে চাই তাদের সাথে এবং আমার হুশ হারাই ফেলে। রাসেল ভাই যখন আমি হুশ হারাই ফেলি তখন দেখেন আমার আব্বু আম্মু সবাই দেখতেছে যে আমার শরীরের মধ্যে থেকে কি যেন উঠতেছে এবং আমি সাপের ন্যায় ফেনা ধরতেছি, আমি সাপের মতো ফেনা ধরতেছি এবং সাপের মতো নাচতেছি, সাপের মতো গাইতেছি, আমি সব সাপের মতো হয়ে যাইতেছি। যখন আমার বাবা মা এই কথা আমাকে বলল, তখন আমার মনে হইল যে আমি মনসা মন্দিরে গেছি। তখন আমার শুধু মনসা মন্দির, ওই যেই মন্দিরে আমি গেছিলাম ওই মন্দিরের কথাই মনে পড়তেছে, ওই মন্দিরের কথাই মনে পড়তেছে। আমি আব্বু আম্মুকে জানাই তখন যে আব্বু আম্মু আমি তখন ওই মন্দিরে গেছি। মন্দিরে যাওয়ার সাথে সাথে আমার এই হালাত হয়েছে, আমার এই অবস্থা হয়েছে, তখন আমি এই ঘটনা, আমি এই স্বপ্নে দেখছি। তখন আব্বু আম্মু আমাকে পূর্ব একজন হুজুরের কাছে নিয়ে যায়, আমাকে তদবির দেয়, আমাকে বৈঠক দেয়। বৈঠকের মধ্যে আমাকে তখন তারা পাঁচটা মোমবাতি এবং গান বাজনা করে আমার মধ্যে যে জিন আসত তাদেরকে হাজির করার চেষ্টা করে। তো রাসেল ভাই হাজির করার চেষ্টা করে, কিছুক্ষণ যাইতে না যাইতে আমি হুশ হারাই ফেলি। তখন আমার মুখ দিয়ে নাকি আমি বলতেছি যে আমরা ১২ জন। রাসেল ভাই আমার মনে আছে তাদের নামগুলা, যে প্রথম নাম ছিল স্বপ্না, রীনা, দেবতা, এই তিনটা নাম ছিল তাদের। কিন্তু রাসেল ভাই তারা মিথ্যা কথা বলছে, আসলে তারা তিনজন ছিল না, তারা অনেক লোক ছিল। যাই হোক, যেহেতু মনসা মন্দির ছিল সেহেতু একটা বড় একটা কিছুই থাকবে, বড় মন্দির বড় কিছুই থাকে, এটাই স্বাভাবিক। তো তখন তাদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা কি চাও, কি হইলে যাবা। তখন তারা বললো আমরা ওকে চাই, ওকে আমার পছন্দ হয়েছে, ও আমাদেরকে ক্ষতি করছে, এর বিনিময়ে আমরা ওকে চাই, ওকে নিয়ে যাইতে চাই। তো তখন ফহির বলল যে না, ওকে দেওয়া যাবে না, তোমরা এর বিনিময়ে কি চাও। তখন তারা বলল যে আমরা একটা ছাগল চাই, যেটাকে যার রক্ত দিয়ে ওরকে গোসল করানো হবে। তো রাসেল ভাই আমি এখানে এরকম বলতেছি, ঘটনাটা আপনার তাড়াতাড়ি শোনা উচিত, আমি আপনার সামনাসামনি ইনশাল্লাহ আরো বড় করে বলবো। রাসেল ভাই ঘটনা এই শেষ না, এই শুধু ওই বছরের ঘটনা শেষ হয়। এর মধ্যে আমার চলে যায় প্রায় ঈদ পর্যন্ত, আমাদের মাদ্রাসার বছরগুলো শুরু হয় এই ঈদ থেকে নিয়ে ওই ঈদ পর্যন্ত। তো রাসেল ভাই আমার ঈদের ওই ঈদ থেকে শুরু হয়েছে, এই ঈদ পর্যন্ত আসে। রাসেল ভাই আমি দুইটা মাস সুস্থ থাকি, তিন মাস সুস্থ থাকি, এক হলো ওই রমজান মাস, আর এক হলো আর দুই মাস হলো কোরবানি পর্যন্ত। কিন্তু রাসেল ভাই কোরবানিতে আমার আব্বু আম্মু সবাই কোরবানি করে। যাই হোক, কিছুদিন যাইতে না যাইতে রাসেল ভাই পরের বছরের কাহিনী, আমি জানি না আপনার কাছে কেমন লাগবে, তবে রাসেল ভাই আমি একটু এতগুলো কথা আপনি শুনবেন কিনা সেটা আমি বুঝতেছি না, আপনি অবশ্যই শুনবেন, কিন্তু আমি সবার সামনে বলতে চাই, রাসেল ভাই প্রত্যেক বছর আমার সাথে একদম নতুন নতুন সেম ঘটনা থেকেও কিছু নতুন নতুন ঘটনা ঘটতে থাকে। রাসেল ভাই শেষ বছরের কথাটা বলি, শেষ বছরে আমার আব্বু আম্মু দেখতেছে যে না, আমাকে দিয়ে আর কোনো কাজ হইতেছে না, প্রায় ১২-১৩ লক্ষ টাকা আমার পিছনে আব্বু আম্মু নষ্ট করতেছে। তো রাসেল ভাই বড় একজন ফহিরের কাছে আমাকে নিয়ে যাওয়া হলো। বড় একজন ফহিরের কাছে নিয়ে যাওয়ার পরে তো তখন তাদেরকে বলতেছে, আমাকে প্রায় তিন মাস তার কাছে রাখে, আব্বু আম্মু কাছে রাইখা চলে আসে, তার কাছে রাইখা চলে আসে। তো তারপরে আমার আব্বু আম্মু চলে আসার পরে সে আমাকে ট্রিটমেন্ট করে তিন মাসের মতো, তিন মাসের মাথায় আমি সুস্থ হই। কিন্তু রাসেল ভাই সুস্থ হওয়ার পরে আমি এক মাস পরে আবার অসুস্থ হয়ে যাই। রাসেল ভাই আব্বু আম্মু কিছুই বুঝতেছে না, কিন্তু সে তখন বলল যে আমি সুস্থ করবই। রাসেল ভাই হঠাৎ করে একদিন আমি নতুন এক মাদ্রাসায় ভর্তি হই, আমি সেইখানে বসে দেখতেছি যে সেই সেম কাহিনী আমার সাথে, আবার সেই একই সাদা একটা রূপ রওয়া। কিন্তু রাসেল ভাই এখন শুধু ওই সাদা লোকটা না, ওই যে সাদা লোকটা ছিল তার সাথে আরো কিছু কালা লোক আমার কাছে আসতেছে, এবং বড় রাজমহল, তার মধ্যে রাজা যেমন বসে থাকে সেরকম বসা একজন বড় একজন লোক। রাসেল ভাই কিভাবে বুঝাবো, তাদের প্রত্যেকের হাতে এক একটা, এক একজনের হাতে ছিল বড় বড় ছুরি, বড় বড় তলোয়ারের মতো কিছু, এবং তলোয়ারের মাথাগুলো ছিল সাপের ন্যায়। রাসেল ভাই আমি বুঝতে পারতেছিলাম আমার সাথে কি হইতেছে। তো আমি স্বপ্নে দেখতেছি, আমি রাসেল ভাই দেখতেছি যে আমাকে তাদের সামনে নিয়ে যাওয়া হইতেছে, এবং রাজা বলতেছে যে তুই আমার ছেলেকে নষ্ট করছস, আর এই ছেলে রাসেল ভাই মানুষের ছেলেদের স্বপ্নে দোষ হয়। যাই হোক, আমি আমার জীবনে যত স্বপ্নে দোষ হয়েছে আমি শুধু একটা মেয়ের সাথে করছি, এবং সে এত সুন্দর ছিল। রাসেল ভাই কথা আমি এখানে বলবো না, কারণ একটু ঘৃণিত কথা, কিন্তু প্রেক্ষাপটে আমি জানি না এটা বলা লাগে কিনা আপনি শোনার পরে। আমি প্রত্যেকবার তার সাথেই করছি, এবং আমি পরবর্তীতে লাস্ট যখন তাদের সামনে দাঁড়াই, সেই যেই মেয়েটা ছিল আমার সাথে আসতো, সেই মেয়েটা আমি তার পিছনে দেখতেছি। তো আমি দেখতেছি যে সে রাজার মেয়ে যেরকম সেরকম হয়ে আসছে। তো তখন আমি তাদেরকে জিজ্ঞেস তাদের সামনে তাকে জিজ্ঞেস করি, আপনি তো আমি তাদেরকে বলতেছি, আপনি তো আমাকে চিনেন, আপনি আমাকে তাদের হাত থেকে বাঁচান, আপনি আমাকে তাদের হাত থেকে বাঁচান, আপনি আমি তো আপনাকে অনেক ভালোবাসি। তো তখন সেই বলতেছে যে আমার একটা আগের বিয়ে হয়েছিল, কিন্তু তুমি আমার সেই ঘরের সন্তান নষ্ট করছো। রাসেল ভাই সন্তান নষ্ট করছে? আমি তখন তাকে জিজ্ঞেস করছি আমি কিভাবে সন্তান নষ্ট করি। তখন বলতেছে যে যে তোমার সাথে যে এত কয়দিন ছিল, যে যাইতো সে ছিল আমার ছেলে, আর সেই ছেলে যখন যাইতো তোমরা তাকে পিটাইতা মারতা। রাসেল ভাই পিটাইতা মারতা বলতে যে আমার অনেক ফহির দেখানো হয়েছে, তো ফহির গুলা ওই আমার ছাওয়ার উপরে মারতো, ছাওয়ার উপরে মারতো কাফলা গাছের মানে ডাল দিয়ে, কলা গাছের যেই পাতার সাথে যে ডাল থাকে সেই ডাল দিয়ে রাসেল ভাই সেইগুলো দিয়ে মারতো, এবং অনেক ফহির ছিল তার ছাওয়ার উপরে কোপাইত। রাসেল ভাই এই কারণে তার সন্তান মারা যায়। কিন্তু তখন তারা বলতেছে তুমি আমার সন্তান নষ্ট করছো, যার জন্য আমার স্বামী আমার কাছ থেকে চলে গেছে, তারপর থেকে আমি তোমার সাথে রাত্রি যাপন করছি, আমি তোমাকেই চাই। কিন্তু রাসেল ভাই আমি যখন এই একটা সম্মুখীন হইলাম, আমি তাদেরকে দেখতেছি সবাই আমাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে বিয়া পড়াই দিতেছে, তার সাথে আমি রাসেল ভাই তাদেরকে দেখে আমি ভয় পাইতেছি, কিন্তু মেয়েটাকে দেখে আমার অনেক ভালো লাগতেছে। তারপরও রাসেল ভাই আমি যে ভুল করতেছি আমি সেটা বুঝতে পারতেছি না। রাসেল ভাই আমি কতগুলো আরো ভাঙ্গাই বলবো সেখানে, আমি কিভাবে বুঝবো আপনাকে বুঝতে পারতেছি না। রাসেল ভাই আমি দেখলাম তাদের সাথে আমার তার সাথে আমার বিয়া পড়াই দেওয়া হলো, আমি স্বপ্ন ভাঙলাম। ভাঙার পরে আমি আব্বু আম্মুর কাছে আবার জানাইলাম, জানানোর পরে আব্বু আম্মু আমাকে বাসায় নিয়ে আসে। কিন্তু রাসেল ভাই বাসায় আসার পরে দেখতেছি সেই একই স্বপ্ন, সেই মেয়েটা এখন আর আমার কাছে আসে না, কিন্তু সেই মেয়েটা একটা এমন রূপ নিয়ে আসে যে সে একটা সাপ হয়ে যায় আমার সামনে এসে, এবং এত বড় সাপ হয়ে যায় যে দেখলেও মানুষ ভয় পাইবে, এরকম বড় সাপ হয়ে যায়। এবং তার সেই একটা আগুনের মতো একটা ফুলকি ছাড়ে, যেটাকে আমাকে পুড়িয়ে দেয় রাসেল ভাই। আমি আব্বু আম্মুকে আমি আমি হুঁশে, কিন্তু আমি দেখতেছি এগুলো, আব্বু আম্মু আমাকে নিয়ে ঝড়াই ধরে কাঁদতেছে, পানি পড়া দিতেছে, কিন্তু রাসেল ভাই কেউ কিছু করতে পারতেছে না। রাসেল ভাই তারপরে আমাকে একদিন রাত্রে স্বপ্নে দেখানো হলো যে তুমি অমুক একটা বৈঠক দাও, যে আমি তার তোমাদের সামনে কথা বলবো, এবং আমাদের রাজা আসবে তোমাদের সাথে বিচার করবে। তখন আমার বাবা সেই যেই যার হাতে আমার তার সেই সন্তান মারা যায়, তার তাকে আমি বারবার স্বপ্নে দেখতে থাকি। তখন আমি তাকে বললাম যে আব্বু আম্মুকে বললাম, আব্বু ওই ফহিরের কাছে আগে আবার চলো। তারপর আমাকে নিয়ে যাওয়া হয়, কিন্তু রাসেল ভাই তখন বলা হয় যে রাসেল ভাই যেটা আমার জীবনে বড় একটা কালার হয়ে দাঁড়ায়, যে তারা সবাই আসলো এবং তাদের যে বিচার হয় সেই বিচারপতি বলতেছে যে আমাকে আমাকে নিয়ে যাইবে তারা। তো আব্বু আম্মু বললো যে তোরা এর বিনিময়ে যা চাস আমরা তাই দেব। কিন্তু তখন তারা বলতেছে যে না, আব্বু আম্মুর এই কথা তারা উদ্ধার করতেছে যে না আমরা ওকেই চাই। তখন তারা বলল, আব্বু আম্মু বললো যে না ওকে দেব না, তাতে শত কষ্ট হোক আমার যত কষ্ট হোক আমি ওকে চাই না। তখন তারা আবার বলল যে আমাদের এখানে তিনটা বিচার আছে, তিনটা বিচারের মধ্যে আমরা এইটাই মানি। আব্বু আম্মু তাদের পায়ে হাত দিল, বলল যে তোদের পাও ধরি, অর্থাৎ আব্বু আম্মু আমার পাও ধরল, আমার পায়ে হাত দিয়ে বলল যে আমরা তোর পাও ধরি, তা তোমাদের পাও ধরি, আমার ছেলেকে দিয়ে যাও, তোমরা যা চাও তাই দেব। তখন বলল যে এই অমাবস্যায় ওকে বিয়ে দেওয়া হবে, এবং বিয়ে দেওয়ার পরে যেই এই অমাবস্যায় ওর গোর ও ওর মেলামেশার দ্বারা যেই সন্তান আসবে, সেই সন্তান আমরা আগামী অমাবস্যায় যখন তারা আগামী অমাবস্যা যখন আসবে, তখন ওই রাতে অমাবস্যার রাতে ও আর ওর স্ত্রী একটা বড় মাঠে যাবে এবং সেইখান থেকে আমরা ওর বাচ্চাকে নিয়ে নিব। যখন এই কথা বলল, এই কথা বলার পরে রাসেল ভাই আমাদের গুরুদি অনেক প্রভাবশালী আমরা, কিন্তু এই কথা শোনার পরে কেউ আমাকে মেয়ে দিবে আব্বু আম্মু চিন্তা করলো না, এটাও মানা যায় না। আর আমার সন্তান যাবে রাসেল ভাই, আমার সন্তান চলে যাবে, আপনার সন্তান চলে যাবে, একটা মানুষের সন্তান চলে যাবে নিজ সামনে দিয়ে, এটা কোনোদিনও সম্ভব। কিন্তু তাদেরও কষ্ট হচ্ছে, তাদের সন্তান আমরা কেড়ে নিছি, কিন্তু তারা যে আমাদের ক্ষতি করছে সেটা তারা দেখতেছে না। যাই হোক রাসেল ভাই, আব্বু আম্মু আবার পা ধরল যে না, তোমরা এর বিনিময়ে অন্য কিছু চাও, এর বিনিময়ে যা চাও তাই দেব। তখন তারা বলল যে আপনারা অমাবস্যার রাতে একটা অমাবস্যার রাতে একটা মনসা মন্দিরের একটা মনসার যে মাটিগুলো দিয়ে বানায় ওইগুলা, আর একটা হইল কালী, এই দুইটাকে নিয়ে আসবেন এবং এই দুইটাকে দুইটা ছাগল দিয়ে, ছাগলের পুরুষ ছাগলের রক্ত দিয়ে, ওই রক্ত দিয়ে গোসল করাবেন, এবং যেই ওর স্ত্রী হবে তার হাতে থাকবে মনসা এবং ওর হাতে থাকবে কালী, এই দুইটা নিয়ে একটা বড় নদীর মাঝে যাবে, সেই নদীর মাঝে ওরা সাঁতরে যাবে, সেই নদীর মাঝে গিয়ে রক্তকে ওইটাকে ওই দুইটা মন্দিরকে রক্ত দিয়ে মাখাইয়া তারপরে তারা যাবে এবং সেই নদীর মাঝখানে ফেলে দিয়ে আসবে, আর ওই ছাগল দুইটাকে তার সাথে ঝুলাই দিয়ে আসবে, অথবা কোনো মনসা মন্দির অথবা হিন্দু অথবা কোনো গরিবদের মাঝে বিলিয়ে দেবে ওই ছাগলের গোস্তগুলাকে। আব্বু আম্মু মেনে নেয়, রাসেল ভাই এখন আমি সুস্থ আলহামদুলিল্লাহ, কিন্তু রাসেল ভাই আমি এখনো সুস্থ হলেও তারা আমাকে একটা ক্ষতি করে যায়, আমার ব্রেন জানে যে এর আব্বু আম্মু জানে যে এরা যখনই আসে তখনই একটা না একটা ক্ষতি করে যায়। তো রাসেল ভাই আমার জীবন, আমার ব্রেন, আমি এ প্লাসের ছাত্র, আমি গোল্ডেন এ প্লাসের ছাত্র, কিন্তু রাসেল ভাই আমি এখন এ গ্রেডের ছাত্র হইতে পারি না, টেনে টুনে পাশ করি। একটা কথা এখন আব্বু আম্মু বললে আমি একটু পরে বলে যাই, রাসেল ভাই আমি এই কথাগুলা, এই যে কথাগুলা বলছি এর মধ্যে অনেক কথা ভুল হয়েছে, ভুলে আমি বলতে পারি নাই, এই জন্যই বলতে, কিন্তু রাসেল ভাই অনেকবার প্র্যাকটিস করার পর আশা করি মনে থাকবে। আমি আপনার সামনে এবং সবার সামনে আমি লাইভে গিয়ে সবার সাথে শেয়ার করতে চাই, এই জন্যই বলতে চাই যে আমি তাদের সামনে ফুটিয়ে তুলতে পারবো এবং আমার যে আবেগটা তাদের সামনে বললে আমি আরো আমি হালকা হতে পারবো। রাসেল ভাই যদি আপনি আমাকে বলার সুযোগ দেন তাহলে আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো, এবং রাসেল ভাই আপনার কথা আপনার ঘটনা শুনে আমি সারা অনেক রাতই আমার ঘুমাই আপনার ঘটনা শুনতে শুনতে, ফজরের সময় উঠে দেখি যে আপনার ঘটনাই চলতেছে, ওই একটার পর একটা একটার পর একটা আসতে থাকে, একদম এক বছর আগের ঘটনাও চলে যায়। যাই হোক আসলে আমি আপনাকে আল্লাহর জন্য অনেক মহব্বত করি, আপনি মানুষের জিনিসগুলো তুলে ধরেন মানুষের মাঝে, আপনি আমাকে যেদিন বলবেন আমি আপনাকে আপনার ওইখানে এসে আমি সুযোগ দেব, কিন্তু রাসেল ভাই যেহেতু আমার জীবনের পাঁচ বছর সাত আট বছরের কাহিনী আমার বলতে একটু সময় লাগবে, এবং আমি আশা করি এর থেকে আরো ভালোভাবে বলবো, আপনি আমার সাথে হেল্প করবেন, যেহেতু যতটুকু বলতে পারবো না হেল্প করবেন, পাশাপাশি আপনাকে বললে আমি আরো অনেক কথা বলতে পারবো। আর রাসেল ভাই আমি মাদ্রাসে পড়ি, তো একটু বৃহস্পতি শুক্রবার আমার ছুটি থাকে, আমার মাস্টার্সের বছর, দাওরার বছর, এমনি জেহেন শক্তি খারাপ, আপনি আমাকে একটু এরকম একটা সুযোগ দিবেন বৃহস্পতি শুক্রবার, বা যাক রাসেল ভাই আপনি যেদিন সুযোগ দেন আমি সেদিনই আসব এবং আপনার সাথে দেখা করব, এটা আমার প্লাস পয়েন্ট, আর আমার ঘটনা আমি সবার মধ্যে শেয়ার করব। রাসেল ভাই আমার পাশে হচ্ছে আমার আমাকে বরিশালের সবাই ওই গরু নদীর সবাই চিনে, কারণ এই ঘটনা পুরা এলাকা কম্পিত করে, সবাই জানে আমার ব্যাপারে। এজন্য আমি আমার পরিচয় অল্প কিছু দিব, আবার অল্প কিছু দিব না। বিশেষ করে মাদ্রাসার বাদ যেগুলো দিছি ওগুলো হাইড করব এবং আমার অন্য কিছু পরিচয় আমি তুলে ধরব, কিন্তু আমার নাম আব্দুর রহমান জামি এটাই ফিক্সড থাকবে। আসল ভাই আমি আপনার কাছে আসতে চাই এবং ঘটনা বলতে চাই এবং আমি সুযোগ চাই। আমি আপনার কাছে আপনি আমার এই ঘটনা যদি শুনে থাকেন তাহলে আমি আপনাকে ধন্যবাদ জানাই। আসল ভাই ভালো থাকবেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুক এবং মানুষের এই ঘটনা তুলে ধরার খিদমতকে কবুল করুক, আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক এবং হায়াতকে দীর্ঘায়ী করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
স্পিরিট বি হিয়ার উইথ মি।
Voot.com. The fear returns with Russell.
Welcome back. আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমি এই চ্যানেলটি নিয়ে কখনো ভয় পাইনি, তার একটা কারণ হচ্ছে আমি আমার কাজটা করেছি আর আপনারা আপনাদের কাজটি করেছেন। 2 মিলিয়নের একটা পরিবার, এবং সেই পরিবারের পক্ষ থেকে বলছি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি ভালো দলে, তাই জানতে চাইলাম না আপনি কেমন আছেন। আমি মাইনুল হক বরিশাল থেকে বলতেছি। রাসেল ভাই আমি আপনার ভূত FM এর শুরু থেকেই ছিলাম, যখন হঠাৎ করে ভূত FM বন্ধ হয়ে গেল তখন সত্যি মনে মনে অনেক খারাপ লাগতেছিল যে এমন একটা শো কি জন্য বন্ধ হয়ে গেল। দীর্ঘদিন ভূত FM না শুনতে পেরে সত্যি আমার খুব খারাপ লাগতেছিল। তখন কিছুদিন পরে জানতে পারলাম যে ভূত.com নামে আবার একটি শো আপনি চালু করেছেন, শুনে সত্যি খুব খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। যাই হোক ভাই, আমি দীর্ঘদিন যাবৎ শুধু স্ত্রী শু নিয়ে গেছি, কখনো স্ত্রী পাঠাইনি, তাই আমি ফার্স্ট টাইম একটা স্ত্রী পাঠাচ্ছি। তো ভাই আমার স্ত্রীটি একটি জাম গাছ কেন্দ্রিক, সংগত কারণে আমি জায়গাটির নাম গোপন রাখছি। এটি একটি গ্রামের ঘটনা ভাই। জাম গাছ কেন্দ্রিক ঘটনাটি, জাম গাছটি একটি বিলের ভিতর রয়েছে মূলত। জাম গাছটি 1971 সালের আগে থেকে সেই নাম করা বিলাইশা দিঘির পাড়ে রয়েছে। জাম গাছের দিকে একটি দিঘি রয়েছে যার ভিতর অনেক গভীরতা রয়েছে, অনেক কচুরিপানা থাকে সব সময়। জাম গাছের আশেপাশে কোথাও কোনো ঘরবাড়ি নেই। জাম গাছটি থেকে জাম খায়নি এমন এলাকার মানুষ খুব কম আছে। যাই হোক, চলে আসছি ঘটনায়। একদিন আমি ও আমার চাচাতো ভাই দুইজন মিলে দুপুর 12টা বাজে জাম খাবো বলে বিলে যাচ্ছি। রাস্তা থেকে অনেকটা পথ হাঁটু পানি দিয়ে হেঁটে জাম গাছ অব্দি পৌঁছতে একটু ক্লান্তই হয়ে পড়েছে। জাম গাছটি ছিল অনেক উঁচু এবং অনেক মোটা, ও গাছের নিচ থেকে গাছে উঠতে একটু কষ্ট হয়, পরে স্বাভাবিকভাবে গাছের সব ডালে যাওয়া যায়। জাম গাছের সবগুলো ডাল ছিল অনেক মোটা মোটা। আমি আর আমার চাচাতো ভাইকে ঠেলে ধাক্কা দিয়ে ধরলে ও গাছে উঠতে পারে। ও গাছে উঠে জাম পাড়া শুরু করে, কালো বড় বড় জাম। আমি উঠতে না পেরে নিচে বসে জাম এক জায়গা জমা করছিলাম। আমার চাচাতো ভাই গাছে বসে জাম পাড়তেছিল, ভালোই লাগছিল জাম খাচ্ছি। কিন্তু ভালো লাগাটা বোধ হয় আমাদের ভাগ্যে ছিল না। কোন এক দৈব শক্তির বলে বেশিক্ষণ আমরা ঠিকভাবে আমাদের জাম পাড়া চালিয়ে যেতে পারি নাই। হঠাৎ করে শুনতে পাচ্ছি দিঘির মধ্য দিয়ে ভাই যে দিঘির পাশে সাথী একটা সরি জাম গাছটার সাথে একটা দিঘি রয়েছে। তো সেই দিঘিটা অনেক অনেক বড় একটা দিঘি আর অনেক গভীর। সবসময় দিঘিতে কচুরিপানা থাকে, আর বিশেষ বলতে ওই জাম গাছের আশেপাশে কোথাও কোনো বাড়িঘর নেই, দেন কোনো লোকালয়ও নেই, আর শুধু চারদিকে বিল আর বিল, আর বিলে হাঁটু অব্দি পানি থাকে। তো যাই হোক, মধ্য দিয়ে দিঘির মধ্যে থেকে হঠাৎ করে শুনতে পাচ্ছি যে সার ডাকার শব্দ, সার যে গ্রামে কালো সার দেখা যায় ওই রকমের সার ডাকার শব্দ। তো একবার শব্দ শুনলাম, কিছুক্ষণ পর আবার শব্দ শুনলাম, এভাবে তিনবার শব্দ শোনার পর আমি কিছু একটা বুঝতে পারলাম যে কিছু একটা হতে যাচ্ছে। দুপুর গড়িয়ে একটা বেজে গেছে, গাছের উপরে থেকে চাচাতো ভাই বলতেছে, কিরে সার ডাকছে কই? আমি বলি, ভাই আমি তো কিছু দেখতেছি না। তারপরে আমরা আবার স্বাভাবিকভাবে জাম পাড়তেছি, আর আমি এক জায়গা জাম জমা করতেছিলাম। কিছুক্ষণ পরে সেই দিঘির দক্ষিণ দিকে হঠাৎ আচমকা একটি শব্দ শুনতে পেলাম। মনে হচ্ছিল যে আমরা যেই গাছটিতে রয়েছি ঠিক তেমনি একটি গাছ যদি ভেঙে যায় তবে যেমন শব্দ হবে ঠিক তেমন শব্দ। আমি বললাম, ভাই আমার ভয় করছে, তুই তাড়াতাড়ি নেমে আয়, বাসায় যাব। আমার চাচাতো ভাই বলল, দাঁড়া আর একটু নামতেছি। রাসেল ভাই, দুপুরের কড়া রোদের ভিতর আমাদের আশেপাশে কোনো লোকালয় নেই। আমি দেখতে পাচ্ছি দিঘির দক্ষিণ দিক থেকে বিশাল একটি কালো ষাঁড় হঠাৎ করে উদয় হলো। আমি বাবারে বলে চিৎকার দিলে উপর থেকে চাচাতো ভাই বলে, কিরে কি হয়েছে? আমি বলি, ওই যে ভাই ওই দিঘির পারে দেখ বিশাল কালো ষাঁড়, কপালে লাল রক্ত মাখা সিঁদুর দেয়া, চোখ দুটো রক্ত লাল হয়ে আছে। আস্তে আস্তে কালো ষাঁড়টি আমার দিকে আসছে। আমি ভয়ে হাঁটু পানির ভিতর দিয়ে দৌড় শুরু করলাম। চাচাতো ভাই গাছ থেকে চিৎকার করে বলল, দাঁড়া দাঁড়া, কই কিছুই নেই, দাঁড়া। ভাই আমি পিছু ফিরে দেখি কিছুই নেই, হিরে সারটি কই গেল? না এগুলো কি হচ্ছে আজকে আমার সাথে? চিন্তা করলাম প্রথমে সারের ডাক, তারপরে বিকট গাছ ভাঙার শব্দ, এখন হঠাৎ করেই সারের উদয়, আবার ভেনিশ হয়ে যাওয়া। না বাবা, আমি আর জাম গাছের কাছে যাইনি। আমি বলি, ভাই তুই নেমে আয়, আমার ভালো লাগতেছে না। তাড়াতাড়ি করতে বলতে না বলতে আকাশ মেঘে কালো হয়ে গেছে, প্রচন্ড বাতাস বইতে শুরু করেছে। চারদিকে তাকালাম, দেখলাম মনে হয় রাত হয়ে গেছে। আমি তখনও বিলের ভিতর হাঁটু পানির মধ্যে দিয়ে রাস্তার উদ্দেশ্যে হাঁটছিলাম, হঠাৎ আবারও সেই বিকট শব্দ, গাছ ভাঙার সেই সাথে আমার চাচাতো ভাই এর চিৎকার। আমি চিৎকার শুনি আমি মরিয়া পিছু তাকিয়ে দেখলাম বিশাল একটা মোটা ডাল ভেঙে আমার চাচাতো ভাই গাছ থেকে নিচে পড়েছে। কি করব ভাবতে পারছিলাম না, রক্তের চাচাতো ভাইয়ের কিছু হলে না, অনিচ্ছা ও ভয় সত্ত্বেও রওনা দিলাম গাছের দিকে। পৌঁছে যা দেখি আমার ভাইয়ের মুখ থেকে লালা নিঃসরিত হচ্ছে, যা সাধারণত মুখ থেকে পড়ে, এবং চাচাতো ভাই সার যেমন গঙ্গানি দেয় ঠিক তেমনই করতেছে। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না, শুধু বাঁচাও বলে চিৎকার করতেছিলাম। চাচাতো ভাইকে আমি হঠাৎ ওর হাত ধরি, হাত ধরতেই সকল শব্দ বন্ধ হয়ে গেল। আকাশ মেঘে আচ্ছন্ন হঠাৎ করে কেটে গেল রোদ উঠেছে। আমার মনে হচ্ছিল আমি কি স্বপ্ন দেখছি, না এটা আমার স্বপ্ন নয়। আমার ভাই আমার সামনে পড়ে আছে, বুঝলাম বিপদ কেটে গেছে হয়তো। হঠাৎ করে দেখি বিলের ভিতর দিয়ে আমার বড় কাকা আসছে। আল্লাহ, মনে হয় মুখ তুলে চেয়েছে। কাকা, মনে হলো সব কিছু বুঝতে পেরেছে। চাচাতো ভাইকে কাঁধে করে নিয়ে চলা শুরু করেছে। চাচাতো ভাইয়ের মুখ থেকে তখনও লালা ঝরছে। কোনো কথা বলিনি আমি। বাড়ি আসতে আসতে বাড়িতে এসে আমি সকল ঘটনা খুলে বলার পরে বড় কাকা মসজিদের ইমামকে ডেকে আনেন। ইমাম সাহেব সব থেকে পানি পড়া দিয়ে চাচাতো ভাইয়ের গায়ে ছিটাতে চাচাতো ভাই চোখ মেলে তাকায়। হুজুর কিছু তাবিজ ও ঝাড় ফুঁক করে পানি পড়া দিয়ে বলেন, তোরা আজকে বেঁচে ফেলেছিস, কিভাবে তোরাই জানো? এটা কোনো সাধারণ কিছু ছিল না। বলে হুজুর আমার হাতে তাবিজ দিয়ে তারপর বলে আমাকে জিজ্ঞেস করে, হুজুর তোমার হাতে ওইটা কিসের তাবিজ? আমি বললাম, হুজুর এটা আমার শরীর বন্ধকের তাবিজ। হুজুর বলেন, এই জন্যই হয়তো তোরা বেঁচে ফিরেছিস। আমারও চাচাতো ভাই দুজনের খুব জ্বর ছিল, আমি দুই দিন ঠিক হয়ে যাই, কিন্তু আমার চাচাতো ভাই টানা সাত দিন অসুস্থ ছিল, ও জ্বর ছিল। ও সাত দিন পরে একটু স্বাভাবিক হলে আমি ওরে বলি যে, তোরে বারে বারে কাছে থেকে নেমে আসতে বলেছি আমি, তুই নামনি কেন? চাচাতো ভাইয়ের উত্তরে যা বলে, আমি নামতে চাইছিলাম কিন্তু আমি কিছুতেই নিচের দিকে নামতে পারছিলাম না। আর দেখলাম দক্ষিণ পারে একটা জাম গাছ ছিল, যেখানে প্রথমে গাছ ভাঙার শব্দ হয়েছিল, কিন্তু সেখানে তো কোনো গাছ থাকার কথা ছিল না। তারপরে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখি যে আমি যে ডালে ছিলাম ঠিক সেই ডালের মাথায় কালো সেই বিশাল আকারের ষাঁড়টি সিঁদুর মাথায়, মানে কপালের মাঝখানে সিঁদুর দেওয়া, এবং চোখ দুটো ছিল রক্তবর্ণ লাল, মনে হচ্ছে আমাকে এক্ষুনি ছিঁড়ে খেয়ে ফেলবে অথবা শিং দিয়ে কুতো দিয়ে আমাকে ফেলে দিবে। ভাবতে না ভাবতেই দেখলাম গাঢ়াল ঢালটি ভেঙে আমি নিচে পড়ে যাচ্ছি। এই কথা বলতে আমার বড় কাকা সব শুনে বলে, অনেক আগে ওই জায়গাটায় দুইটা জাম গাছ ছিল, ওই জমির মালিক একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিল, যিনি সকল মানুষ ওই গাছ থেকে জাম খেয়ে ফেলত, ওই দুটো গাছ থেকে জাম খেয়ে ফেলত, কিন্তু তিনি গাছের মালিক হওয়া সত্ত্বেও জাম নিতে পারতেন না, কারণ সকলেই গাছ দুটি থেকে জাম খেত, তিনি বারণ করতে পারতেন না, তিনি গাছে কাঁটা দিয়ে রাখতেন গাছের গোড়ায় যেন কেউ জাম খেতে না পারে। তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে জাম গাছ দুটি তিনি বিক্রি করে দিবেন। তো যেই কথা সেই কাজ, তিনি জাম গাছ দুটি বিক্রি করে দিলেন। গাছ কাটতে যখন যাবে যারা গাছ কিনেছেন, তারা দক্ষিণ পাড়ের গাছটা, দক্ষিণ পাড়ে যে গাছটা ছিল সেই গাছটা অর্ধেক কেটে ফেলেছে। তখন সবাই বলা শুরু করে, আমার জানি কেমন লাগছে, আমার জানি কেমন লাগছে। তারা অস্বস্তি অনুভব করেন। গাছটুকু না কেটতে পেরে সবাই খারাপ শরীর নিয়ে বাড়িতে ফিরে আসে, সবার জ্বর হয় এবং সবাই কিছুদিন অসুস্থ থাকে, এবং সবাই একই স্বপ্ন দেখে যে ওই গাছ যদি কেউ কাটতে যাও তবে তোমাদের নিস্তার নেই, তোমরা সবাই মারা পড়বে। এই সব দেখার পরে পরের দিন গাছের যে মালিক তাকে সব খুলে বলে, এবং তারা সেই গাছ কিনতেও কাটতে অস্বীকৃতি জানায়। গাছের মালিকের কাছ থেকে তারা টাকা নিয়ে নেয় যে আমরা গাছ কিনব না। তার বেশ কিছু বছর পর গাছটি মরে যায়। কাকা বলল, তোরা কি দেখেছিস তোরাই জানো, আর কোনোদিন এমনটি করিস না। সময়ক্ষণ বলতেও তো কিছু একটা আছে। তোরা দুপুরবেলা জাম খেতে গেছিস, ওই জায়গাটা একদম সুবিধার নয়। ওখানে আগে অনেক অদ্ভুত ও ভূতরে ঘটনা ঘটেছে। যাই হোক, তোরা ফিরে এসেছিস, এটাই সব থেকে বড় পাওনা। আসলে আমরা সবাই ঘটনা শুনতে পছন্দ করি, কিন্তু যার সাথে ঘটনা ঘটে সেই সব বুঝতে পারে যে অদ্ভুত ঘটনার মানে কি, কেন তার সাথে এমনটা হয়, আসলে কি এর আদৌ কোনো ব্যাখ্যা আছে। আসলে ভাই, আমার কাছে কোনো ব্যাখ্যা নাই। যদি আপনি বলতে পারেন কি সকল কারণে এরকম একটা ভূতুড়ে ঘটনা দিনের বেলায় ঘটে গেল আমাদের সাথে, আমরা এর কোনো ব্যাখ্যা পাই নাই। আসলে ভাই, এই ছিল আমার ঘটনা। তো যাই হোক, আমি ঘটনাটা গুছিয়ে বলতে পারি নাই, এজন্য আমি অত্যন্ত দুঃখিত। সবাইকে আমি বলছি, সবাই ভূত.com এর সাথেই থাকবেন। রাসেল ভাই, কেউ যদি প্রমাণ চায় তবে আমি প্রমাণ দিতে পারবো। আসসালামু আলাইকুম।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের সবাইকে, যারা ঘটনা পাঠাচ্ছেন, যারা শুনছেন এবং যারা শুনবেন বলে ভাবছেন, অথবা যারা শোনেন না কিন্তু কোন না কোনোভাবে আমাদের সঙ্গে আছেন। আমি আসলে সবাইকেই আমাদের এই বিশাল পরিবারের একজন সদস্য মনে করি। আমাদের এখানে অনেকেই ঘটনা কালেক্ট করছেন, সাবিত সিফাতের কথা আপনারা জানেন, আর অনেকেই আমাদের ঘটনা কালেক্ট করছেন। আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই, এই যে বিভিন্ন জায়গা থেকে ঘটনা সংগ্রহ করে নিয়ে এসে আপনারা পাঠাচ্ছেন এবং আমিও পড়ছি, শুনছেন সবাই। এটা একটা বিশাল প্রাপ্তির ব্যাপার আমার জন্য এবং যারা শুনছেন তাদের জন্য। আমরা পরবর্তী ঘটনায় যাব, আশা করছি পরবর্তী ঘটনাটা আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
সবাইকে নমস্কার। তো রাসেল ভাই, আমি জানি আপনি ভালোর দলে, তাই ভালো আছেন কিনা জিজ্ঞাসা করব না। তো আমার পরিচয় হচ্ছে, আমি শাওন। আমার বাড়ি হচ্ছে তাকিয়া বাজার পাইকপাড়া ফেনী সোনাগাজীতে। তো রাসেল ভাই, আমি আমার গল্পে চলে যাই সরাসরি। আসলে আমি অনেক নার্ভাস, কারণ আমি এর আগে আর কখনো গল্প পাঠাই নাই। এটা আমার প্রথম গল্প, সিলেক্ট হলো আর অনেক গল্প আছে পাঠাবো। এটা এই গল্পটা আমার সাথে ঘটে যাওয়া গল্প, যখন আমি ক্লাস এইটে পড়তাম তখন। এখন আমি ইন্টার সেকেন্ড ইয়ার পড়ি। তো আসল ভাই, আমি আমার এক ফ্রেন্ড নীলয়, যথারীতি আমরা প্রতিদিন সন্ধ্যায় চা খেতে যেতাম। আমাদের এখানে একটা আলামপুর নামে একটা বাজার ছিল, ছোট বাজার, গ্রামের মধ্যে থাকে যে ছোটখাটো বাজার ওইগুলা। তো ওইখানে যথারীতি আমরা গেলাম সন্ধ্যা প্রায় ছয়টা সাতটা বাজে, তো তখন আমরা আস্তে আস্তে আটটা নয়টা বেজে এলো। তো তখন আমরা আসার সময় চকলেট খেতে যেতে আসতেছিলাম, তো আমার জানা মতে জিনদের নাকি মিষ্টি জিনিস পছন্দ, তো আমাদের একটা জিন পিছু নিয়েছিল, আমরা ধারণা করতেছিলাম আর কি। আমাদের পিছনে কে জানি একটা হাঁটতেছিল, আমাদের গা লোম তাড়াই গেছিল, আবার একটা মচমচে আওয়াজ হচ্ছিল হাঁটার, রাস্তায় জুতা নিয়ে হাঁটলে যেরকম আওয়াজ হয় ওইরকম। তো আমরা এত পাত্তা দিই নাই, আমরা মোটামুটি সাহসী ছিলাম, এত ভয় ছিল না আমাদের। তো আমরা আবার, তখন আমার ফ্রেন্ড নিলয় এসমো করত, তো আমরা বাড়িতে চলে আসলাম। আসার পর ওর আরো একটা সিগারেট ছিল, তো বলতেছে যে চল আমাদের ঘরের পিছনে একটা ভুট্টা জমি আসিল, বড় জমি, তো ওইখানে বসে বসে ওইটা খেয়ে বাড়িতে চলে আসবো। তো ওইটা যে বাবা সেই গাছ, তো ওইখানে গেলাম, গিয়ে বসলাম জমির এক পাশে, খেত মানে খের জাতীয় বা পাতালতা দিয়ে বসলাম, খের পাতালতা বলে যে ওইগুলা, তো ওইখানে বিছিয়ে বসলাম। বসে ওর স্মোক করতেছিল, তো হঠাৎ করে দেখলাম ভুট্টা জমিটা শুরু থেকে, মানে শুরু আছে না একটা জমির ডান পাশ বাম পাশ, তো ডান পাশ থেকে কি একটা লম্বা জিন বলা হয় এটাকে, মনে হয় আমার দাদা দাদুরা আগেও দেখছিল এটাকে, লম্বা কারেন্টের ফিলার থেকেও বড়, টুপি দেয়া মাথায়, মুখ দেখা যাচ্ছিল না, ধোঁয়া ধোঁয়া টাইপের মুখটা, তো লম্বা লম্বা হাত, অনেক লম্বা লম্বা পা। তখন আমরা দুইজনে এটা দেখতে পাই, দেখতে পাওয়ার পরে মাত্র আমাদের চারপাশে সব ব্লু হয়ে গেছিল, মানে ব্লু বলতে খোলা গোলা টাইপের, মাথা ঘুরালে যেরকম সবকিছু খোলা দেখা যায় কিছু সেকেন্ডের জন্য, ওই রকম আমরা শুধু এটাকে দেখতে পাচ্ছি, আর চারপাশে সব ব্লু হয়ে গেছিল, আমরা আর কিছু দেখতে পারতেছিলাম না, একটা ভ্রমের মধ্যে ঢুকে গেছিলাম আমরা, হয়তো ওই জিনটার এটা প্রভাব আর কি, জিন দেখার একটা প্রভাব, ও একটা মানে প্রক্রিয়া করতেছিল আমাদের মানে কিছু একটা ক্ষতি করার। তো তখন রাসেল ভাই আমরা একদম অ্যাবনর্মাল হয়ে গেছিলাম, হাত পালাতে পারতেছিলাম না, শুধু ওইটা দিয়ে মাথাটা চোখটা তাকিয়েছিল স্টেট। তো তখন রাসেল ভাই এত ভয় লাগতেছিল, আমাদের বড় বড় খামের ফোঁটা দিচ্ছিল গায়ে, পুরো ভিজে গেছিলাম। তো এবার রাসেল ভাই বিশ্বাস করবেন না, ওইটা ওর মানে আমাদের ভুট্টা ক্ষেতটা ছিল আমাদের থেকে 5-6 হাত দূরে, তো ওইটা সোজা ভুট্টা ক্ষেতের ওই পাশে, আমরা এই পাশে বসছিলাম, তো ওই পাশে হাঁটতেছে ও, রুটে সোজাসুজি ওর বরাবর সোজাসুজি হাঁটতেছে, তো সোজাসুজি হেঁটে হেঁটে যাচ্ছে, আবার আমাদের বরাবর আসছে। আসার পর আমাদের মধ্যে ওর মধ্যে 10-20 হাত ডিফারেন্ট হয়ে গেছে, তখন তো আমাদের দিকে তাকাইছে, তাকিয়ে অনেকক্ষণ তাকাইছিল, তখন আমাদের অবস্থা আরো টাইট হয়ে গেছে, তখন আমরা শুধু চোখের পাপড়িগুলো নাড়াতে পারতেছিলাম, মাথাটাও নাড়াতে পারতেছিলাম না রাসেল ভাই। তো এবার ও আমাদের কিছু করে নাই, ও গায়েব হয়ে গেছে। এবার আমরা আমাদের ভ্রমটা কেটে যায়, আমরা সবকিছু নাড়াতে পারতেছি। তো এবার আমরা বাম দিকে তাকিয়ে দেখি, মানে ওই জমিটার শেষ শেষ দিকে, শেষ দিকে তাকিয়ে দেখি রাসেল ভাই ওইটা আবার আমাদের দিকে তাকিয়ে, মানে মুখটা তো দেখা যাচ্ছে না, ধোঁয়া টাইপের হাস, মানে হাসি হাসি ভাব, মানে মানুষ হাসলে যেরকম একটা আওয়াজ হয়, মানে অল্প অল্প ছোট ছোট শব্দ বেশি বেশি আসতেছে আমাদের কানে। তো রাসেল ভাই আমার ফ্রেন্ডটা, ছোট ছেলে মেয়েরা যখন হাঁটতে পারে না, হাবুর কাটে না, ওইরকম হাবুর কাটতে কাটতে প্রায় ওর বাড়ির সামনে চলে গেছে। আমি আমি জানি না, আমি ওর দিকে তাকাইছিলাম, ও কিভাবে ভ্রমটা কেটে কেটে চলে যায় কি জানি। তুই বলতে বলে গেছিল আমাদের আবার ভ্রমে ধরে গেছিল আগের মতো ওইটাকে দেখার সাথে সাথে। তো এবার রাসেল ভাই ওইটা জাস্ট হঠাৎ করে আমাদের এক হাত দূরে সামনে চলে আসে। চলে আসার পর রাসেল ভাই আমি আমি আর মানে জ্ঞান মানে হুঁশে থাকতে পারলাম না আর কি, জ্ঞান হারাই ওইখানে। তো এবার আমার ফ্রেন্ডটা দেখে যে ও হাবুর কাটতে কাটতে আসতেছে, ওর পা ধরে টান দিয়ে একটা আছাড় মারছে। আছাড় মারার সাথে সাথে ও কি করছে, ভুট্টা খেতটা ওইখানে যায় পড়ছে। পড়ার সাথে সাথে রাসেল ভাই ওর হাত পা মানে ভুট্টা গাছগুলোর সাথে লেগে ছিঁড়ে গেছিল, হালকা হালকা স্কেচ হয়েছে আর কি, হয়েছে আর কি। তো রাসেল ভাই ও ওইখানে আর উঠতে পারতেছিল না, তো ওইখানে শুয়েছিল। তো তখন আমার জ্ঞান ফিরে, মানে আমি হুঁশে আসছি, চোখ মেলে দেখতেছি যে ওইটা আমার পাঁচ ছয় হাত দূরে চলে গেছে, ও আমার ফ্রেন্ডের দিকে তাকাইছিল। তো এবার আমি কি করছি, আমি কি করছি এবার আমার ফ্রেন্ডটাকে সাহস করে গিয়ে কান্দে নিলাম। ও তাকাইছিল কিন্তু কি জানি ওকে কি আটকাইছি, আটকায় রাখছিল, ও তখন আমাদের কিছু করে নাই। আমার ফ্রেন্ডটাকে একটা আনসার দিয়ে ও স্টেট দাঁড়াইছিল, আমরা কি করতেছি জাস্ট দেখতেছি। তো এবার রাসেল ভাই ওকে আমি কাঁধে নিয়ে এক দৌড় দিছি, দৌড় দিয়ে ওর বাড়ি, মানে ওর বাড়ি ছিল এই ওইটা থেকে মোটামুটি পাঁচ ছয় হাত বা দশ হাত বিশ হাত ওরকম হবে, ওইরকম কাছাকাছি। তো আমি কি করছি, ওদের ঘরের পিছনের দরজায় দিয়ে, পিছনের দরজাটা কাঠে ছিল, তো গ্রামের বাড়ি কাঠের পেরার ঘর, কাঠের দরজাটা কিরকম হবে ভেঙে ঢুকে গেছি। তো এবার রাসেল ভাই ঢুকে গিয়ে ওর ঘর থেকে টর্চটা নিয়ে ওর মাকে নিয়ে গেছি। ওর মাকে নিয়ে যাওয়ার পর দেখতেছি আর কিছু নেই। তো রাসেল ভাই এটাই ঘটনা, জানি না আমরা কি ক্ষতি করছিলাম বা ওর পথে আসছিলাম কিনা, বা বাজার থেকে আসার সময় আমরা কোনো ভুল করছি কিনা, হঠাৎ করে কেন আমাদেরকে ধরছে বা কেন কি, এটার এখনো পর্যন্ত কোনো হদিস পেলাম না। তো রাসেল ভাই এটাই ঘটনা, জানি না গুছিয়ে বলতে পারছি কিনা, অনেক ভুল থাকতে পারে আমার কথার মধ্যে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ঘটনাটা যদি সিলেক্ট হয় তাহলে আরো ঘটনা আছে আমার কাছে, আমার দাদু দিদা আমার বাবার সাথে ঘটে যাওয়া, তো ওইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো রাসেল ভাই এইটা বলে আমি বিদায় নিচ্ছি, সবাইকে আবারও নমস্কার। রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা ভূত ভৌতিক দেশে বা ভৌতিক স্বপ্নের মতো একটা এপিসোড প্রতি বৃহস্পতিবারে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ রাসেল ভাইকে, সবাইকে ধন্যবাদ।
আরো একবার আপনাদের সবাইকে 2 মিলিয়ন পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগত, এবং ভূত.কম আপনারা ভালোবাসেন বলেই আমরা সামনে এগিয়ে যাবার সাহস পাই। আজকের মতো এখানেই বিদায় নিতে হবে আসলে, এবং ফিরে আসবো খুব দ্রুত, সেই পর্যন্ত আশা করব সবাই সাথেই থাকবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।